exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অন 89.2 FM। আর যে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে বলবে কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইউর সেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। সত্য বলার মঞ্চে আজ ঝড় তুলতে হাজির হয়েছেন তুফান। 25 বছর বয়সী তুফান এসেছেন কুমিল্লা থেকে। অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের জন্য তুফানের গতি তুফানের মতোই। একবার একজন মানুষের জীবন বাঁচাতে তিনি রক্ত দান করেছেন। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করেন। ক্রিকেট তুফানের প্রিয় খেলা। মায়ের হাতের রান্না তার সবচাইতে পছন্দের। তুফানের জীবনে কি ধরনের তুফান বয়ে গেছে তা জানতে চলুন কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইউর সেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে তুফান রয়েছে আজকে আমাদের সাথে। তুফানের জীবনের অপ্রিয় সত্য কতটুকু তুফান তুলতে পারে আপনার মনে, কি শিক্ষা আমরা নিব সেটা আমরা আজকে জানব।
বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং অনুষ্ঠানের শুরুতেই আমি একটা বিষয় আপনাদেরকে নক করতে চাই, সেটা হলো আজকের গল্পটিতে আমার ইন্ট্রোডাকশন একটু কম থাকবে, এই কারণে গল্পের প্রয়োজনীয়তায় আপনারা শুনলেই বুঝতে পারবেন, এবং শেষের দিকে গিয়ে আমি সেটা খোলাসা করব যে কেন আমি ওকে এত বেশি ফ্লোর দিয়েছি, কেন আমি গল্পটাতে ইন্ট্রোডাকশন কম করেছি। তো আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি যখন আমার জন্মের আগের ঘটনা বলি, আমাদের এলাকা হচ্ছে আপনার জমিদার বাড়ি, যেরকম আমাদের এলাকার আপনার আশবর্তী পাঁচ 20-30টা গ্রাম নিয়ে একটা জমিদার বাড়ি, এটা ছিল আপনার হিন্দুদের জমিদার বাড়ি। তো এদিকে আমার বরাবর বাবা বছরে কাম করত, তখন আমাদের এদিকে রাস্তার ওপর সাইডে আমরা এদিকে থাকতাম একটা খায়, মানে জমিদাররা কইছে যে তোরা এদিকে থাক, তখন আমরা রাস্তার এদিকে আর এদিকে।
আচ্ছা,
তো আপনি ঢাকা চিটাগাং বাইপাস রোডের মানে অপর সাইডে, আমরা ছিলাম এই পাশে।
আচ্ছা,
এদিকে একটা ইন্ডাস্ট্রি জবে, তখন আমাদের উচ্ছেদ করে হয়েছে আর কি।
ও, তার আগ পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থা ভালোই ছিল?
না না, আমরা এটা আমার বড় আব্বুর বাবার কথা বলতেছি,
মানে ওনাদের সময়কার অবস্থা।
যখন ইন্ডাস্ট্রি হবে তখন উনি আইয়া জমিদারের পায়ে ধরে বলতেছে যে ভাই, এখন আমার ভাই বাচ্চা নিয়ে আমি কি করব, এখন আমার একটা থাকার স্থান দেন, আপনাদের তো বিশাল এরিয়া, বিশাল জায়গা জমিন, আপনারা যদি আমাদের জায়গা না দেন আমরা কই যাব। তখন উনি ওনার খুব কাছের আছিল, জমিদারের সেবা করত, এবং কি জমিদারের যে কোনো কাজে উনি সবসময় আগে দিত। হেবিদা আমাদের যে রাস্তার সাথে যেগুলো জমিদারের জায়গা আছে এর মধ্যে অনেকগুলো জায়গা আমার বড় আব্বুর নামে উনি দিয়া দিস।
আচ্ছা,
যে তুই এনে থাক, তোর ভাই বাচ্চা নিয়ে এদিকে থাক, তোর এদিকে ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তা আমরা পাশের গ্রামে কিন্তু আমরা ছিলাম আগে, মানে আমার বড়দাদাদের আমলে, এখনো হয়তো এটা আমাদের এলাকাবাসী সবাই জানে।
আচ্ছা,
তখন আমার বড়দাদার ছিল পাঁচ ছেলে, পাঁচটা ছেলের মধ্যে আমার দাদা একজন, আবার আপনার তাদের পাঁচ ছেলের মধ্যে তাদের মনে করেন ভাই ভাতিদের মিললে না হইল আপনার 30 জন হবে।
আচ্ছা,
আবার তাদের মধ্যে আবার হচ্ছে আমরা হচ্ছে নাতিরা, আমরা নাতিরা না হইলে আমরা 400 বাইরে আপনার না হইলে 40-50 জন হইব।
ওকে,
তো এই হিসাবে আমরা গোষ্ঠীটা আস্তে আস্তে পাঁচজনে ওঠাতে মানে গোষ্ঠীটা একটা ইয়া হয়ে গেছে,
বড় হয়ে গেছে,
বড় হয়ে গেছে। তখন আমার দাদুর বড় আব্বুরে যখন জমিদার অত্যাচার করছিল তখন উনি রাগের মতো একটা কথা বলছিল যে তোরা কি জমিদার, আমি আজকে থাকতাম না হয়তো আমার নাতি ভতি বা তারা আমলে দেখবি তোরা বাসার থেকে আমরা আমার নাতিরা উন্নত অনেক হইব, এরকম বুঝেন না ছোট তারা জমিদাররা সেবা করছে, তারা তো সবসময় অত্যাচারে গড়ে গেছে। এখনো আমাদের এলাকায় জমিদার বাড়িটা আছে, আর তাছাড়া মনে করেন যে জমিদার বাড়ির অবস্থা একবারে শোচনীয়, আর আমাদের অবস্থা একবারে আল্লাহর ইনশাল্লাহ ভালো।
ওকে,
তো এদিক থেকে আমার যে দাদা তারা পাঁচ বইয়ের মধ্যে আমার দাদা উনি ব্যক্তিগত সার বিহারি করতো, গ্রামে কৃষি ক্ষেত্রের ইউরিয়া সার, পটাশ, টিএসপি এগুলা সার বিক্রি করতো আর কি। তো ছোটতে উনার এক নামে চিনে সার বিহারি করলে, উনার ছেলে হয়েছে আমার আব্বু আর আমার জ্যাঠা, দুই ছেলে আর দুই মেয়ে। আমার জ্যাঠা উনি ছোট থাকতে রাগ হয়ে চলে গিয়া গাড়ি ডিস্ট্রিক্ট আছে না, বড় ডিস্ট্রিক্ট গাড়ি চালানো শিখিস, আর আমার আব্বা তখন মনে করেন যে হাঁটত এলাকার মধ্যে রাজনীতি করতো, হয়তো এরকম ভাবে মানে বেকার এরকম ভাবে থাকতো সবসময়, মানে বিয়ে মেল বিচার এরকম আইতো আইতো এরকম করতে করতে এক পর্যায়ে আমার আব্বারে সবাই মিলে দুইটা বিয়ে শাদী করে দিত।
কোন কাজ করতো
তখন কোন কাজ করতো না, আর আমার যেটা গাড়ি চালানো অবস্থায় উনার যে উস্তাদ, উনার উস্তাদের মেয়েকে বিয়ে করে আমাদের পার্শ্ববর্তী গ্রামে।
আচ্ছা,
উনি তো আর্থিকভাবে আগের থেকে সচ্ছল, তখন বিয়ে করার পরে আমার বাবা এখন কি করবে কি করবে, তখন আমার একটা বোন হয়, তখন ওই আমাদের এদিকে আপনার কুমিল্লাতে মেঘনা আর দাউদকান্দির থেকে আপনার ইয়ে নিত, বালু আছে না, বালু বুঝাই টাক ওইগুলোতে বেলচার কাম করতো আর কি, মানে বালু বেলচা দিয়ে বালু হালাইতো আর কি, তো বালু ফালাইয়া এইভাবে চলতো। এমনি আর্থিক সংকট ছিল, তখন আমি যেদিন জন্মগ্রহণ করি তখন আপনার ছিল তুফান, মানে ভরপুর তুফান, তখন আমাদের থাকার ঘর ছিল না। যখন মনে করেন যে আমার জন্ম হয়েছে লগালগ আপনার পানি পড়ে আছে না, তুফানে বাতাসে পুরা ইয়া আমার গায়ে পড়ছে, আমি শিশু থাকাকালীন আমার উঠে পড়ছে ভাঙ্গি একবারে। তখন আমার স্বাস্থ্য দাদা কইতাছে, আমার দাদার ভাই কইতাছে, কে যেমন তুফানের সময় হয়েছে আর তুফান যেমন তার গায়ে লাগছে, তার নাম তুফান রাখ,
আপনার নাম রাখলো তুফান, মানে তুফানের মধ্যে হয়েছে এই কারণে।
তখন পরে দিয়ে আপনার নাম রাখা হয়, নাম রাখার পরে আপনার আমাদের এদিকে একটা বাজার ছিল, তো আমার আব্বা মনে করেন যে কোনো একটা ভাবে ইজারাদার বাজার মনে করেন খাজনা বাবদ নিত, মানে টিউনি সবের লোকে কন্ট্যাক্ট করে খাজনা ভাবে নিত, মানে বছরে এত টাকা খাজনা দিয়ে দেবো আর যা উঠে আমার। তখন প্রতি রবিবার আর বৃহস্পতিবারে বাজারে খাজনা তুলতো, আমার এবারে নিয়ে যাই, তখন সবাই আমার আদর করতো, এই হিসাবে সবাই আমার চিনত। তখন আমার ছোট আর একটা ভাই হয়, আর মানে আমরা তিন ভাই এক বোন, বোনটা হচ্ছে সবার বড় আর আমরা হচ্ছে তিন ভাই। তখন মনে করেন যে আমার আপু আমি এবার আমার ভাই একটা ছোট, তখন তাদের লেখাপড়া করাইতে গিয়া বা হিমশিম খেয়ে দিত। একপর যে এমন দিন গেছে যে খাওয়া দাওয়া নাই, মানে আব্বা গাড়ির থেকে আসলে চালানবো, আসলে বোয়াইবো, বোয়াইয়া খাইয়া এরপরে দেখব, এরকম দিনে গিয়ে স্কুলে গেছি না খাইয়া গেছি এরকম অবস্থা। তখন উনি কামে করে দৈনিক 150-200 টাকা বা 300-400 টাকা, তো এটা দিয়ে কি পড়ালেখা সংসার এইগুলো কি সম্ভব নাকি? তখন কোন রকম আপনার আস্তে আস্তে চলতে চলতে আমি ক্লাস ফাইভে উঠি, ক্লাস ফাইভে আমার রোল নং ছিল 20, আমি কিন্তু খুব মেধাবী ছিলাম, ভালো পড়ালেখা করতাম, তো দুষ্টামি দায় করতাম, তো আমার ছোট থাকতে তো ন্যাশনাল ছিল ক্রিকেট খেলা, খেলাধুলা করতাম আর বাড়িতে যাইতাম পড়ালেখা করতাম, এটাই সময়বদ্ধ। সকালে উঠে মক্তবু যেতাম আমাদের মাদ্রাসায়, গিয়ে উনি মাদ্রাসায় পড়ালেখা করার পরে অ্যান্টিককে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট স্কুলে, স্কুলের তাইয়া পড়ালেখা করে ঘরে, মানে এতটুকুই আমার সীমাবদ্ধ। তখন ক্লাস ফাইভ পর্যন্ত কেউ আমার মনে করেন তেমন ভাবে চিনে নাই, আমরা বললে কেউ চিনত না এলাকায়। তখন আপনার এক পর্যায়ে এরম করতে করতে ক্লাস ফাইভে তখন আমার বৃত্তি দিব, স্যারে রোলং 20 দিকে বৃত্তি দেওয়ার চিন্তাধারা করছে, তখন আমারে নিয়ে ইয়া করাতে আমি ফেল করি, এদিকে ফেল করে না আমার আবার খসাকায় দিয়ে দে, খসাকাতে খসাকায় দিয়ে দে, তো খসাকায় দিয়ে দেওয়ার পরে আমার আব্বার এক ফ্যান ছিল, আমাদের পার্শ্ববর্তী গ্রাম ইউনিয়নের একটা স্কুল ছিল, পায় আপনার আমাদের এলাকাতে 2 কিলোমিটার দূরত্ব হেঁটে যাওয়া লাগে, তো এদিকে আমার ভর্তি করে দেয়।
বাবা তখন কি করে?
আমার বাবা এই লেবারি কাজ করে।
ওকে,
তো এর মধ্যে আমি জন্ম হওয়ার পরে কিন্তু আমার নানিও দেয়নি, নানা আমার দুইটা মামা ছিল আর আমার মা আর আমার একটা খালা, আর আমার নানি এখনো জীবিত। তো আমরা হচ্ছে রাস্তার পাশে হাই রোডের পাশে আমার বাড়ি, আর তাদের বাড়ি হচ্ছে আপনার এখান থেকে অনেক ভিতরে। তো তাদের গ্রামে কাজ ছিল না, কাম ছিল না, তখন তারা কি করতো আপনার, তারা পায়সময় আমাদের বাসায় আসতো, আসলে এদিক থেকে কাম করে সন্ধ্যার দিকে চলিয়া দিত। এইভাবে তারাও জীবিকা নির্ভর করতো আমাদের এদিকে কাম টাম করে আব্বার সাথে বা যে কোনো কাজ টাজ করে দিনটা কাজ করে বিকালে চলিয়া দিত ওনার এলাকায়।
আচ্ছা, তখন আপনি ক্লাস ফাইভে পড়েন?
তখন ফাইভে পড়ি।
আচ্ছা,
সিক্সে উঠবো এই সময়টা। তখন আমার মামা বড় মামায় বিদেশ চলে গেল সৌদি, তখন আমি মনে করেন সিক্সে উঠলাম। এক পর্যায়ে আপনার এরকম চলতে চলতে তখন আমরা আমাদের সমবয়সী আমাদের এলাকার দুই কিলোমিটার পরে গিয়া যে উচ্চ বিদ্যালয়টা, তো আমাদের এলাকার কমে ২০ ৩০ জন ছিলাম আমরা এক লোকে, এই এক স্কুলের এক খানি পড়তাম সিক্সে একসাথেই। মনে করেন ২০ ৩০ জন ভর্তি হয়েছি, ক্লাসের মনে করেন স্টুডেন্টের মধ্যে ৪০% আমরা আমাদের এলাকার, আর ৬০% মানে সব চারিপাশ গ্রামের মিললে দেওয়া দিতেছে। আমাদের এলাকায় এরকম একটা সিচুয়েশন ছিল যে একজনটা ধমক দিলে ৩০ জনে গিয়া জাফরাই বসে আর কি, ছোট থাকতে গায়ে। তো আমাদের চাইতে উষা লম্বা অনেক বড় বড় সিনিয়র ছিল যে আমাদের একই ক্লাসে পড়তো। তখন একদিন ক্লাস চলাকালীন সময় আমি কিন্তু তখনও মনে করেন খালি ওই আমার সীমাবদ্ধ ছিল স্কুল বাড়ি আর খেলাধুলা ক্লাস বাড়ি ইয়া ঘর, এছাড়া আমার আর কোন বন্ধু বান্ধব আড্ডা এইগুলোর মধ্যে আমি নাই ক্লাস সেভেন পর্যন্ত। তখন একদিন ক্লাসে কি একটা বিষয় নিয়ে আমার এক বন্ধুর লোকে ঝগড়া হইলো, ঝগড়াও এক পর্যায়ে হেরে মনে করেন যে হ্যাঁ আমরা অনেক সিনিয়র, বয়সে অনেক সিনিয়র, তখন তারা দুই তিনজনে মনে করেন হেরে মারা শুরু করছে। তা আমরা আবার ১৫-২০ জন মারা মানে আমরা আবার ১৫-২০ জন ধৈর্য মারা শুরু করছি। তো মারা শুরু করাতে স্কুলের মেয়েগুলা ছেলেরা এবার সারারা চিল্লি চিল্লি করা লাগাই দিছে। তখন এক পর্যায়ে ক্লাসে রানিং অবস্থা কিন্তু কালা ক্লাস চলতেছে, তখন আপনার এই কাহিনীটা হয় মারামারিটা হয়। মারামারি এক পর্যায়ে স্যার আমাদের ডাকায় নিয়ে লাইব্রেরিতে অনেক মারে।
আচ্ছা,
হ্যাঁ তোমরা রানিং ক্লাসে মারামারি করবা কেন? এই তখন স্যারে আমাদের যা আমাদের তার চেয়ে বেশি বেশি ছেলেটারই মারে। তখন নেক্সট ডে ছেলেটা বন্ধু হয়েছে, তখন ক্লাসে একটা ইয়ে হয়েছে যে তারা আরিগোলা বা তারা গ্রামের ছেলে তারা কেউ ধরলে বা তারা কেউ জিজ্ঞেস করলে তারা সবাই একসাথে আসে, এই জিনিসটা এই স্কুলে ছড়ায় যায়। তখন থেকে আমাদের দিকে মনে করেন এই এলাকার যে প্রভাবশালীরা আছে বা ছেলে আছে না তারা মনে করেন আমাদের দিকে চাইতো না। আমরা আবার আমাদের এলাকার পজিশন ছিল আমরা দুই তিন গ্রামের মোর্চার প্রধান হয়েছি আমরা, মানে কিছু হইলে আমাদের এখান দিয়েই যেতে হইব। আর স্কুল ছিল পিছনে মানে আমাদের এদিকে ছিল মেইন বাজার, আমি তো আগেই বললাম বাজারে খাজনা দিতে নিত। তখন আপনার এরকম পর্যায়ে চলতে চলতে ক্লাস এইট নাইন, তখন আমার যে কয়েকবার আপনি স্কুল ড্রেস লেগে মারছে আমি নিজেও করতে পারতাম না, মানে খালি স্কুল ড্রেস না পিনার কারণে।
এটা কি না পড়ার কারণে মানে এটা কি এরকম যে মানে আমি থেকে সামর্থ্য ছিল না, নাকি
সামর্থ্য ছিল না বিদায় আমি বারবার স্কুলে আনড্রেস পিনে যাইতাম প্রত্যেক দিন মারত, এবং কি এমনও সময় গেছে আমার কানে ধরে ক্লাসের বার করে দিছে। তখন আমি অনেক অপমানীভূত বোধ করতাম, আইয়া ভাই চিল্লা পাল্লা করতাম আমার স্কুল ড্রেস কিনা দো কিনা দো। তখন মনে করেন কিনা দেয়াম বা দিছি, মানে আমার আব্বা ছিল এরকম টাইপের, মানে উনি না পারতে যে পারবো যে দেয় না এরকম না, উনি পারতো না উনি দিব করতে, এটা তো বুঝতাম। কিন্তু উনি যে ফাইরাক যে দিছে না এটা করলে ভুল হইব, কারণ ওনার তো সেভাবে আর্থিক সচ্ছলতা ছিল না। আর তাছাড়া আমার যেটা যে গাড়ি চালায় উনি ড্রাইভার আমার আব্বা লেবার এরকম সিচুয়েশন।
জি,
তো উনি তো আর কোনো ওনার তো উনি ওনার সংসার নিয়ে ব্যস্ত আর আমরা সংসার নিয়ে ব্যস্ত। তখন এরকম অবস্থা আমরা এলাকার মধ্যে টিকিট খেলতাম, এই করতাম এই করতাম। তখন আপনার ছোট থাকতে আমার একটা ইচ্ছা ছিল আমি জনপ্রতিনিধি হইব এবং কি রাজনীতি করবো, এরকম আমার একটা ছোট কালের দিকে একটা ইচ্ছা ছিল। পরে দিয়া আমাদের এদিকে আপনার এক এলাকার তিন চারটা ব্রিক ফিল, তখন যে আমাদের এদিকে ছেলেরা যে সময়টা মনে করেন যে যেগুলো সমস্যা না যে আপনার স্কুলে পড়ার ফিস দিতেছে না, প্রাইভেটের ফিস দিতেছে না, স্কুল ড্রেস বানিয়ে দিতেছে না, তখন এই সমস্যাটা হলে তারা কি করতো গিয়ে এই ব্রিক ফিল্ডে কাজ নিত, যেরকম ডেলি কাজ করতো, ট্রাক্টরে ইট ফুড়াইতো এরকম করতো। তখন এক পর্যায়ে এরকম করতে করতে ক্লাস এইটে উঠলাম, এইটে উঠার পরে আপনার খুব চাপ দিয়ে এক ডেজ স্কুল ড্রেস বানাই দিল, স্কুল ড্রেস বানাই দিলাম। তখন আমার ছোট মামা বিদে চলে দিব, তো বিদে চলে দেবো, তো উনি আমার সাইকেল দিয়ে আমাদের এদিকে বাজার থেকে একটা ফ্যান কিনে দিল, মানে আমি যে উনার বাসায় যামু বেড়াইতে আমার একটা ফ্যান ছিল না, মানে উনি নিজে
এত খারাপ অবস্থা
মানে উনি নিজে ফ্যানটা কিনা দিয়া এরপরে নিজে লগে করে নিয়ে যাওয়া লাগছে। তখন উনি বিদেশ চলে গেল, ক্লাস এইট থেকে নাইনে উঠলাম। নাইনে উঠার এক পর্যায়ে এমন অবস্থা হইল যে মানে স্কুলের বেতন তাক দূরের কথা, মানে কোনো ফিসে দিতেছে না, আর সব ছেলেরা আপনার প্রাইভেট পড়তেছে, হ্যাঁ ক্লাস কোচিং করতেছে, প্লাস ভালো ভালো ইয়ে করতেছে। তখন আমি ক্লাস নাইনের টিকা টেনে বার্ষিক পরীক্ষা দেবো, এমন সময় আব্বুর বললাম, আব্বু আমার এখন তো বার্ষিক পরীক্ষার ফিস দিতেই হবে, এখন অ্যাবসেন্ট, আমরা এদিকে আবার অ্যাবসেন্ট করলে পাঁচ টাকা না কয় টাকা ধরিব না ছিল একদিন, তো স্কুল ফাঁকি দিতাম, আমরা তো প্রচুর স্কুল ফাঁকি দিতাম, তখন এইটা সবটা মিলে প্রচুর টাকা একটা অ্যামাউন্ট এসে আর কি, এটা আব্বার পক্ষে দেওয়া সম্ভব না, মানে দিলেও মনে করেন দুই তিনবারে দিতেই হবে, স্কুলে তো নিয়ম না, পরীক্ষা চলে এসে তখন আমি কইছি আব্বা আর আব্বার যে বন্ধু ওনার লগে যোগাযোগ করিয়া ফার্স্টের মাধ্যমে আমাদের পরীক্ষা দেওয়াইলো, ফার্স্টের মধ্যে পরীক্ষা দেওয়াতে এক ক্লাস দুই ক্লাস একবার দুইবার তিনবারের বেলা হেডমাস্টার স্যার নিজে লাইব্রেরিতে চলে এসে ক্লাসে এসে বলতেছে যে এই আমার নাম ধরে কইতেছে তুমি দাঁড়াও, আমি দাঁড়াইছি কি স্যার তোমার আব্বার নাম কি আমক, হ্যাঁ তুমি এই, হ্যাঁ তোমার ইয়া পরিশোধ করো না কেন,
টাকা
পয়সা পরিশোধ কেন করো না, তুমি তো টাকা পয়সা পরিশোধ না করলে তোমার পরীক্ষা দিতে দেবো না, কালকে তো তুমি পরীক্ষা ফলে আসবা না টাকা ছাড়া, তো উনি তো আমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল। এরপরে বাসায় গেলাম, বাসায় গিয়ে আব্বা আবার কইতেছে যায় তোর কাকার কাছে যাইস, তোর কাকা আবার ফার্স্ট করে দিয়ে দিবা, আমি আবার কালি ফুসি দিয়ে দেব, আমি যাম হই না, কারণ এতগুলা ছেলে মেয়ে সবার সামনে যেহেতু স্যার আমারে কইছে যে টাকাটা পরিশোধ করো না কেন, টাকা পরিশোধ না করলে পরীক্ষা দিতে আসবা না, তখন আমার ভিতরে লজ্জা একটা বোধ চলে এসে, তখন আর আমি ইচ্ছাকৃত ভাবে যামু না, মানে আব্বা চেষ্টা করতেছে যে উনি কত কোন বলবো, আপনি যদি রিকোয়েস্ট করো আপনি বলবেন আচ্ছা দেখ না আজকের পরীক্ষা দেখ, কালকের পরীক্ষা দেখ, পরশু, এটা তো একটা ধৈর্যের তো একটা সীমা আছে, তো উনি কতক্ষণ বলবো, তো উনি তো আর বলা সম্ভব না, তখন আমি ইচ্ছা করে গেলাম না, তখন মন খারাপ, তখন পরীক্ষা চলে গেল, দুইটা না তিনটা দিছিলাম, তখন আর পরীক্ষা দেওয়া হলো না, তখন আমি বেকার, তখন ঘুরতাম, তো ঘুরার এক পর্যায়ে আমাদের এলাকা ওই বললাম না যে পাঁচ ছয়টা ইয়ে আসিল বিরিক ফিল আসিল একসাথেই, তখন ওই যারা মনে করেন যে এই গরিব বা পড়ালেখা করতে পারতেছে না বা আমাদের মতো মানে স্কুল ড্রেস বা প্রাইভেটের ফিস দিতে পারে না দেখা, তারা নিজেরা এইগুলার দিকে মানে সইরা যেত, এরকম পর্যায়ে তারা কিছু ফোলাবেন ছিল যে পড়ালেখা করে নাই বা একবারে পড়ালেখা করে নাই বা আমাদের সমবয়সী আমরা একসময় পড়তাম তারা পড়ালেখা সাইডা ডাক্তারের কাজ করতেছে, ড্রাইভার হয়ে গেছে, কেউ মনে করেন লেবারি করে, লেবারিটা আমি আপনার বুঝাই যে গরম ইট গুলো আছে না বিরিক ফিলের থেকে কিন্তু গরম ইটটা বারো, গরম ইটটা আপনার দুই হাতে চাপ দিয়ে ধরে বুক দিয়ে আপনি ঠেলা দিয়া ডাক্তার ঘুরে, তো ডাক্তার উচ্চতা চার ফুট তেমনি ইটা দিয়ে ইটা দিয়ে নিচের দিকে আপনি দিতে হয়,
গরম ইট বলতে কি ভাটা থেকে
ভাটার থেকে
আগুন গরম,
হ্যাঁ আগুন গরম, অনেক সময় আপনার পুরো আতা আছে না ঠসা লাগিয়ে দিত, যারা করছে তারাই বুঝতে পারবো, তখন তারা লোকে ঘুরতে ঘুরতে তখন তো বেকার এই হেই কি করবি এই হেই আয় আমরা লোকে আয় ঘুরাই, তো এমনি এমনি মনে করেন টাকা দিয়ে ঘুরতে 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 আমারও তারা লোকে লোকে আস্তে আস্তে কাজ করতে করতে কাশিয়া মানে এটার প্রতি আমারও একটা ইয়ে হয়ে গেল, তো ধরু ফ্যামিলির যে তো এত অবস্থা পড়ালেই করতাম চালাইতে পারতেছে না আর পড়ালেই করে কি করাম, তখন ঢুকে গেলাম কাজে, তখন এক পর্যায়ে বিরিক ফিল্ডের মালিকও আমার, আমি আপনারা বললাম না যে আমরা চাষে তো বাইশ চল্লিশ জন, আমরা আমার বাপসা ছাড়া হয়েছে আবার বিশ ত্রিশ জন, তো বিরিক ফিল্ডের মালিকও আমার জেলা তারা আর বিরিক ফিল্ডের ড্রাইভার গুলো আমরা নিজের সুলুক মানে আমরাই সব, তখন মনে করেন সেই হিসাবে আমরা মূল্যদণ্ড ছিল এরকম, মানে কাম ছাড়া তো আর ওনারা তো আর ফ্রি টিয়া দিব না, কাজ করলে না দিব কিন্তু সবাই একলগেই, তখন এরকম করতে করতে তখন দেখতাম যে আমার সমবয়সী কিছু কিছু ফুলাবাইন মনে করেন গাড়ি চালানো শিক্ষা লেগেছে ড্রাইভার, এরা ইনকাম করতেছে প্রতিদিন চারশো পাঁচশো টাকা ইনকাম করতেছে গাড়ি চালাইতেছে, তখন আর আমি লেবারি করতেছি, তখন আমার ভিতরে একটা কি জানি একটা ঢুকে গেল না আমি ড্রাইভারই শিখলাম, তো আস্তে আস্তে নাইন পড়ালেয়া নাইনে পরীক্ষা দিয়া পড়ালেয়া সাইডে দিয়া আপনার এই ট্রাক্টরের লেবারের দিকে গেলাম, তখন এই ইডের কেনিং গুলো করতেছি, তখন পরিবারের এমন অবস্থা দেখি আমার ভাই ছোটটা কিন্তু আমার সেম মানে দুই বছর জুনিয়র কিন্তু স্বাস্থ্য করতে পুরো সেম আমার মতো আর কি, লম্বা লম্বা সব আমার মতো হয়ে গেছে, তো হ্যাঁ মনে করেন পড়ালেখা ছাড়া দিয়ে এই কামে ঢুকে গেল, তখন আব্বাই মনে করেন যে এই কাম করতেই আছে, তখন এর মধ্যে আবার আমার ছোট মামা সৌদি আরব মনে করেন আকামা সারা ধরা খাইছে, তখন ওনার ফিঙ্গারপ্রিন্ট সহ রাখিয়া ওনার মাথা কামাই দিয়া, আগে কিন্তু সৌদি আরব ধরা খাইলে মাথা কামাই একদম মারধর করিয়া এরপরে দেশে পাঠিয়ে দিত, তখন ওনার এই অবস্থা করা হলো, তখন উনার যেদিন আমাদের বাসা আনলো তখন দেখলাম ওনার পুরো শরীর আছে না বেতের দাগ আর ওনার মাথা কামেন না, তখন আসতেও হয় না, তখন গাড়ির থেকে আমরা পাঁচ ছয় জনে মনে করেন নিয়ে বাসায় রাখি আর ওনার বাসায় নিয়ে গিয়েছি, এর পাঁচ ছয় মাস পরে উনি আবার মালয়েশিয়া চলে যায়, তখন এক পর্যায়ে আমি আবার ঢুকে গেলাম কাজে, তখন আব্বাও কাজ করে আমরাও কাজ করি, তখন কিন্তু আমারে টুকটাক এলাকাবাসীরা চিনে। তখন আমার ভিতরে একটা জিনিস ছিল, আমাদের এলাকায় আমার যেই উই করলাম না, আমরা এক ক্লাসে 20-30 জন এক সমান এক এলাকার এক সমানে পড়তাম, তারার লোক আমার চলতে দিত না, তোরা পড়া লেগে করো লেবারি করে তার লোক তোরা কি, এই পার্থক্যটা সবাই করতো। তখন আমি তারার লোকে মিশতে গেলে দেখতাম কি এই জিনিসটা তারা বারবার ইয়ে করতেছে। তখন এই জিনিসটা দেওয়ার পরে আমাদের এলাকার একজন উনি স্কুল শিক্ষিকা আমার রিলেটিভ, তো উনারা আমি ছোট করতেছি না, হয়তো উনি তখন জ্ঞানটা দেওয়াতে ইয়ে হয়েছে, উনি মানে পায় সময় এই জিনিসটা করতো যে তুই আমার বাইরের লোক চলবি না, তুই লেবার আর আমার বাইরে হয়েছে কি, হ্যাঁ ফরা লেয়া করে তুই তারার লোকে কি। তখন আমার আছে না কাজ দেওয়া গিনা ধরে গেল, তো ধুর ফরালয়া ফেরে দিলাম, অভাবের কারণে ফরালয়া করতাম না, ইচ্ছা ছিল ফরালয়া করার, আর এখন আমি হয়ে গেছি লেবার, আমি লেবার হয়েছি গিয়ে আমার সমবয়সী লোকে চলতে পারতাম না, সড়কতে এক লোকে চলছি তাদের সাথে আমার মিষ্টি দিতেছে না। তখন জিনিসটা আমার ভিতরে একটা ইয়া ঢুকে গেল যে যারা যেহেতু আমার অবহেলা করতেছে আমি আর তাদের কাছে গেসবো না। তখন আমি গেলাম লেবারিটা ফেরে দিয়ে ড্রাইভারি হেল্পারই করতাম, মানে গাড়ির ট্রাক্টর আছে না ট্রাক্টর মাড়ি কেরিং করে, হয়তো আপনি জানেন মানে ক্ষেতের থেকে আপনার 4 ফুট 5 ফুট কাঠটা মাড়ি কেরিং করে, মানে পুরো সিজন ওই ব্রিক ফিল্ডে যে মাড়ির চাহিদাটা আছে না এটা পূরণ করে। তখন আমি একটা ড্রাইভারের লোকে ঢুকে গেলাম, যে ড্রাইভার উনি হচ্ছে আমার আপন চাষা। একদিন আমি লুঙ্গি ফিন্ডা গাড়ি উনি গাড়ি স্টার্ট দিছে, তো গাড়িটা সামনে দিয়ে লাভ দিত, গাড়ির ওজন হাইট কমাতে মানে সামনে দিয়ে আপনি দুটো বেরি থাকে 25 কেজি করে 50 কেজি, এটা থাকলে গাড়িটা লাফালাফি করে না, আর এটা না থাকলে গাড়িটা লাফালাফি করে। তখন উনি আমারে বললো যে তুই সামনে দাঁড়া আমি গাড়িটা টান দিই, তুই উনি আমারে বলাতে আমি সামনে দাঁড়াইছি, তখন আমি যে লুঙ্গি ফিন্দারছি আমি বলতে পারবো না, তো ফ্যান বেলের সাথে লুঙ্গি লেগিয়া মানে লুঙ্গি ফেসে হিরা মানে আমার লিয়ে টান দিছে। তখন উনি আসতে পারতে স্টার বন্ধ করে আইয়া কইতাছে, মানে বাতি যাও তো সত্য লোক খারাপ লাগে না, তখন বই কইতাছে যে আরে বেড়া ড্রাইভারি শিখতে আইসোস, আগে চুরি শিখ এরপরে ড্রাইভারি শিখবি। আমি তো কিটা চুরি শিখতো, আমরা জানি ড্রাইভারি করছি, আগে চুরিটা শিখছি এরপরে ড্রাইভারি করছি, কয়টিয়া বেতন দেয়ার কয়টিয়া কামাই করি কয়টিয়া খাই, এখন তুই দেওয়াস না আগে চুরি শিখ এরপরে ড্রাইভারি শিখ। আমি তখন জিনিসটা আমার ভিতরে ঢুকে গেল,
বুঝতে পাচ্ছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে রয়েছি, অপরাধের দিকে একটু পরে ধাবিত হচ্ছি, তার আগে 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন তুফানের জীবনের অপ্রিয় সত্য, কথা না বাড়িয়ে আবারও ফিরছি তুফানের কাছে। তুফান,
তখন উনি আমারে বললো যে চুরি না করলে ড্রাইভারি হইতে পারতি না। তখন আমি বললাম যে কাকা চুরি করে কেমনি, তখন উনি আমার দেখাইলো গাড়ির ভিতরে থেকে আছে না আপনার গাড়ির ট্যাঙ্কির মধ্যে মনে করেন 50 লিটারের উপরে তেল থাকে, তখন একটা পাইপ এত বড় পাইপ এটার মধ্যে ঢুকাই দিয়া মোয়ে এমনি টান দিলে, আপনার টান দিয়া বোতলে ঢুকাই দিলে তেলটা আছে না অটোমেটিক এই পাইপটার মাধ্যমে বোতলে ফিরে দিয়ে এমনি এমনি আমার দেখাই দিল। তখন আমি কি করতাম, উনারা গাড়ি নিয়ে সওয়ালে যাইতো, আমি তেল খুললা 2 গ্যালন 3 গ্যালন তেল খুললা নিয়ে বেচতাম, বেচে আইন উনারা টেয়া দিতাম, টেয়া দিলে উনি গিয়ে তো আমার আরো আগ্রহ করে শিখতো কি আমি চুরি পরদৃশ্য, মানে আমি চুরিতে মানে চুরিবিদ্যাটা ভালো মতন শিখছি, তো উনি কি করতো ইচ্ছাকৃত ভাবে না পারলো গাড়ি দিয়ে রাখতো সালা সালা, মানে ওই নিয়ে লাগাইতে পারতাম না তারপর গাড়ি দিয়ে রাখতো, কারণ আমি তো সকালে গিয়ে তেলটা বেচাই, তেলটা দানি বেচতাম, ওই তেলটাও ছিল আমার জেঠারি, গাড়িও ছিল জেঠার, আর কাজটা করতো আমার চাষাই। তখন চুরি ছাড়া ডাইভারশন দেয় না, তখন অটোমেটিক ভাবে আস্তে আস্তে আমার হাত ক্লিয়ার হয়ে গেল, তখন আমি ট্রাক্টরে গাড়ি চালানো শুরু করলাম। এক পর্যায়ে গাড়ি চালাইতেছি চালাইতেছি, এর মধ্যে আমার ভাই সরোরা সেও মনে করেন গাড়ি চালানোর লোভে আইয়া ঢুকিয়া গেল। এখন আমিও কাম করে আমার ভাইও কাম করে, ভাই এই জিনিসটা কি মারা যায়? একসাথে মানুষের দুষ্টামি করে সমবয়সী বন্ধুরা ফাইজলামি করে, তখন যদি সরো ভাই বিষয়টা কেরম দেওয়া যায় না, তখন আমার ভিতরে মাইন্ডে লেগে গেল। তো একবার সত্যি মেয়ে রোহিত মানে প্রচুর রোহিত, তখন মানে আষাঢ় মাসও রোহিত, তখন মনে করেন আমরা ওই আপনার পায় 50,000-60,000 প্রচুর উষা ইটের ইটের স্টেক আছে আর কি, ওইতে মনে করেন দুইজনে একজনে আস্তে 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 নামাইতাম, নামে কাজ করতাম, মানে এই স্টেকটা আস্তে আস্তে ছোট করলে তখন আমরা নামাইতে সহজ হয় বা আমরা কাজটা করতে আরো সহজ হয়। স্টেকটা দিয়ে আর উদ্দেশ্য আছে কি, ইটটা যাতে আমরা জমা করে রাখি আর কি, তখন সুন্দর করে। তখন একদিন আমিও কাজ করতেছি, তুইও কাজ করতে, তার মানা করছি যে ভাই তুই ফরালেয়া কর, তোর ফরালেয়া কর যা লাগে এটা আমি চালাম, কিন্তু তুই কথাই শুনে না, কেন আমিও যাই পারম, হ্যাঁ আমি ফরালেয়া করতাম না এই না এই না, আমি আরে তুই আমি আসি তো আমারে তো আব্বা দিতে পারছ না, আমি তোর দেম তোর যা লাগে তুই আমার নিবি সমস্যা কি, তুই ফরালেয়া কর না, ফরালেয়া করতো না। তখন একদিন ওই কি আমরা সৈতমেয়ার আমার নিজের ক্লান্ত লাগে, আমার গরম ইটটা দুইটা ইট দুইটা এমনি আলগি দিয়ে এমনি হালাইতে পারতাম না, হ্যাঁ ফ্যাটটা দিয়ে এমনি ফ্যাটের মধ্যে লাগিয়া ঠেলা দিয়ে এমনি ইটটা টলির মধ্যে রাখতাম, এমনি কাম করতাম, এমনি কাম করে 1,500-2,000-1,000 ইট লুয়ে আবার যাইয়া অন্য আবার স্টেক দিয়ে আইয়া আবার এরকম কেরিং করতাম। তখন এক পর্যায়ে দুই তিনবার কেরিং করার পরে আমার ভাইয়ে মনে করেন প্রচন্ড রইতে বেহুশে ঘুরে গেছে, মানে স্টেকের উপরে বেহুশে ঘুরে গেছে, তখন ছুঁয়ে দিয়ে ফানি ফুরে গেছে, ভাই বিশ্বাস করবেন যে আমার কান্দা কারে কর, আমি আমি যে ফতের প্রতীক আমার ভাইও শেষ পর্যন্ত এই ফতের প্রতীক ইতান গিয়া ফলে দিয়ে তারে দৈরা টৈরা মাথার ফানি টানি দিয়ে উস করলাম, গুলা কই ভাই তুই কাছে কাজ করিস না, তুই অন্যরা চিন্তা কর এরা বাদ দে, এরপরেও কথা হোনে না, তখন জিদ্দে এই হি তখন তার ইয়ে। তখন আমরা এলাকায় যদি কেউ কুরিয়া থাকে তখন তার নাম কিন্তু ওই কুরিয়ান, মানে ওনারা দুই ভাই থেকে কুরিয়া, কিন্তু ওনাদের নাম কেউ কয় না, কুরিয়ান করলে সবাই চিনে, মানে কুরিয়ান কুরিয়ান আমি কই, ওনারা কুরিয়ান করলে সবাই চিনে বা সবাই, তাদের কিন্তু প্রচুর অর্থ সম্পত্তি এমনকি প্রচুর টাকা পয়সার মালিক, তখন কুরিয়ার থেকে নতুন আইসে যে কি আমাদের রাস্তার থেকে পায় আপনার 40-50 ফুট ভিতরে ঝাড়বাতি দিয়া উনি বিয়া সাদি করলো প্রচুর টাকা খরচা করে, তো এরকম দেখিয়া তখন ওনার প্রতি আমার একটা ইয়ে, আমি আরে ওনার তো টাকার শেষ নেই। তখন উনার আবার ছোট ভাই কুরিয়া থাকতো, উনার আবার দুইটা মেয়ে, একটা ছিল আমার ক্লাসমেট
জি,
আরেকটা হচ্ছে ক্লাসমেটের ছোট বোন, তো ওর দিকে আবার আমার নজর চলে গেল।
না আমার কথা হচ্ছে যে এটা আপনার হঠাৎ করেই আপনার ওনাকে ভালো লেগে গেল নাকি আগে থেকেই ভালো লাগতো?
মানে উনি আমি যখন বয়স ওর তো আস্তে আস্তে ওর মানে ছোট থাকতে তো ওর চলাফেরা ছিল অন্য স্টাইলে, আর তাছাড়া অনেক টাকার মালিক তো অহংকারী ছিল প্রচুর, তখন এইভাবে নজরে চলে আসে আর কি, মানে ভালো লাগতো আর কি ছোট কালের থেকে।
ওকে ওকে ওকে।
তখন আমি
ওর ভাই বিদেশ থাকতো,
ওর বাবা আর ওর জেঠা হয়েছিল কুরিয়া থাকতো, তাদের কুরিয়ান কয়ে চিনত। ওর যে বড় বোন হ্যাঁ আসলে আমার ক্লাসমেট, ক্লাসমেটের ছোট বোন, তাদের সাথে আমার মিশতাম না, তারা খুব অহংকারী আছিল, তা আমরা তো গরিব বললাম তো যে চলার জন্যই মানা করে এরম অবস্থা। তখন আমারও এই ভিতরে তখন আমি চিন্তাধারা করলাম যে না তখন ইমার পিছনে সময় দিতাম, হ্যাঁ হ্যাঁ বলার লাগে অনেক চেষ্টা টেষ্টা করতাম, তখন হ্যারে বলতে গেলে দেখি আপনার হেয়ার ফিসে আরো 4-5 জন ছেলে অটোমেটিক ক্লাসে আওয়াজ আওয়ার পথে বা এরকম ভাবে ডিস্টার্ব করতেছে। তখন আমি কইলাম যে হ্যারে আমি ভালবাই, আবার আমার এলাকা আমার সাইডে বাইডে আরো মানুষে ভালবাইব, তুই জিনিসটা কি হয়নি? তখন আমি আমার এক বন্ধু গুলো তো দোস্ত তুই একটা কাজ করতে কইয়া দে, তুই ইমারে কো যে তুই হ্যারে পছন্দ করস বা ইয়ারে যা কর কইয়া দে, কইলে তো সমস্যা নাই। আবার আরেক দোস্ত কইতেছে দোস্ত তেলে পানি মিক্স খেন, আমি কার কি কস তেলে পানি দিয়ে আমি একলো করে সুলু দিই না, তেলে পানি মিক্স খেত না কা ভয় দিয়ে আমার বুঝে গুলো যে দেখ ফেতারা হয়েছে কুটি ফুটি সম্পত্তি, আর তোরা একবেলা ভাত আনলে আরেক বেলা লেগিয়া উপাস খাওয়া লাগে, এই সিচুয়েশনে তো এটা তো সম্ভব না। আর মাইয়া রাজি থাকলে মাইয়া তো রাজি হইতো না, মাইয়া তো তুমুল অহংকারি। তখন এই কথা কোয়াতে তখন আমি কইলাম কি আচ্ছা দেই না কি করা যায়, তখন স্কুলে যাইতাম, তখন মনে করেন কাজটা ছেড়া দিয়া ড্রাইভারি ছেড়া দিয়া কাজ সব বাদ দিয়া মানে সব সময় ইমার পিছিয়ে ঘুরতাম, তো এই ঘুরতে ঘুরতে আপনার ইমারে যারা ডিস্টার্ব করতো তাদের মনে করেন ধরতাম মারতাম। এরপরে
কোন ক্লাসে ঘটনা এটা?
আমি তো 9-এর পরে পড়ালেখা ছেড়ে দিয়েছি,
পড়ালেখা অলরেডি ছেড়ে দিয়েছি,
এর পায় আপনার 2-3 বছর পরে ঘটনা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন।
এখন ঘুরতাম ধরতাম মারতাম, তখন আমরা এলাকায় আমরা তো এদিকে ওই আমার আবার একটা সাপোর্ট ছিল কি আমার বন্ধুরা তো এই ক্লাসে আছে মানে 10-এ পরীক্ষা দিয়ে বাড়ি যাবো, তখন আমি যাইতাম হ্যারে স্কুলে কেউ কিছু করলে তো এলাকার মধ্যে একটা ছড়িয়ে গেল, আমার আর তা হ্যার নামে একটা জিনিস ছড়িয়ে গেল যে পছন্দ করে কেউ কিছু করতে পারতি না, এখন মানে বারবার মানুষ ইয়া করে তো এমনি ঘুরতে 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 তখন হ্যাঁ ডিস্টার্ব করে কেড়া হ্যাঁ তারে মারতাম, হ্যাঁ এটা কিছু কি হ্যাঁ মারতাম, ক্লাসের বন্ধু কি এর হেলো কত কিছু হ্যাঁ মারতাম। তখন মনে করেন যে চুল খেরা টেরা কইরা ইয়াটি ভাই বকাটে টাইপের মতো চলাফেরা করতাম, লোকে চারবার জন ফোলাম তার তো সবসময় বকাটে স্টাইল। তখন বকাটের মতো মনে করেন স্কুলের বহিরাগত ইয়া স্কুলের ভিতরে গিয়ে প্রবেশ করতাম, বেঞ্চ বইতাম, ই করতাম ই করতাম। তখন সারারা এই মধ্যে বাধা দিল, বাধা দিল কে আর আমি ক্ষিপ্ত হয়ে গেলাম। হ্যাঁ যেহেতু আমার স্কুলের কেরানিস আমার ভাইয়ের বন্ধু, আর তাছাড়া আমার বন্ধু বান্ধব তো সবাই আছে, তা না আমার বাধা দেবে কেন, এই চিন্তাধারা করিয়া আমি আরো ক্ষিপ্ত হয়ে গেলাম। ক্ষিপ্ত হইয়া সবার নিচে দেখি আমি গিয়া ক্লাস করতেছে দরজার সামনে হেয়ার ফেল চেয়েছি। তখন মনে করেন পায়ে
তখন কোন ক্লাসে পড়তো
মেয়েটা, তখন আপনার ক্লাস নাইনে পড়তো,
ক্লাস নাইনে পড়তো। ওকে
তখন রানিং ক্লাস চলতেছে আর আমি হ্যার দরজার মধ্যে দাঁড়িয়েছি। তখন আফার কিন্তু কিছু যে বলবো, তখন আফারও একটা দুর্বলতা ছিল কি আফা আফার স্কুলের দপ্তরির সাথে ফলে চলিয়াছিল আর কি, এইয়া বিষয় দিয়ে আমাদের এদিকে ভাড়া থাকে। তখন আপার তো মনে করেন যে স্থানীয় না বা কিছু কইলে ঝামেলা হইতে পারে বা এলাকা থাকলে ঝামেলা হইতে পারে, সেই হিসাবে আপাও চুপ করে পা ঘন্টা খানিক গেছে। তখন সব মেয়েরা দাঁড়াইয়া কইতেছে আপা এমনি কি সম্ভব একটা ছেলে সবসময় ইয়া দরজার সামনে দাঁড়ায় থাকবো আর আমরা ক্লাস করিলাম। হ্যাঁ যদি আমাদের সমবয়সী তো বা আমাদের স্কুলের আমাদের ক্লাসমেটই তো তৈরি বলা বোঝা যেত, কিন্তু হ্যাঁ তো আমাদের স্কুলে বহিরাগত, হ্যাঁ রে আপনি এই চান্সটা দিতেছেন কেন। তখন আফা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে চিনে কি এর আমি দুই তিন বছর আগে, কিন্তু দুই বছর আগে স্কুলে তো বাড়ি গেছি যেহেতু। তখন আফা তুই একটা কাজ কর তুই আনতে যাই গিয়া, তারা সমস্যা হইতেছে তারা অভিযোগ করতেছে, আমি তো কাউরে কিছু কই নাই, আমি জাস্ট চাই না বেশি না তুই সমস্যা হইতেছে। এটি এক কথা দুই কথা আমার বন্ধুরাও আবার ক্লাস টেনের থেকে সব ডিবার হইলো আই আফারে মনে করেন যাতা বাসায় মনে করেন ইউজ করার কি গায়ে বলে আপনি বালানি আপনি যদি ফার্স্ট উঠিয়ে দিলে আপনি ফ্যাম লাগাই দেন,
এই ধরনের কথা কারা বললো
আমার বন্ধুরা ইয়া যে আপনার কাছে ফাইভেট ফুললে আপনি ফ্যাম লাগাই দেন, মোবাইল নাম্বার সংগ্রহ করে দেন, এই করেন এই করেন, হ্যাঁ আমরা জানি না নাকি আপনি কি বালানি এই মানে অনেক বাজে বিপ। তখন আফায় মনে করেন আমার ছাত্রে তোরা এই কাজটা করলি এই নিয়ে নিমি ছাত্রী করার পরে এক পর্যায়ে আমার লাইব্রেরি ডাকা হইলো, লাইব্রেরি ডাকা হয়ে হেডমাস্টার স্যার তখন আমার ডাইরেক্ট করলো যে দেহ তুমি আমার ছাত্র না আর তোমার আমি তেমন কিছু করতাম না, তুমি একটা কাজ করো তুমি আমার স্কুলের ভিতরে প্রবেশ করো না আমি আমার ভালো হয়, তেমনি এমনি বুঝাইলো অনেক কিছু বুঝানোর পরে আমি এদিন চলে এলাম। চলে আনার পরে আর আমি তো আর স্কুলের ভিতরে যেতেছি না, কিন্তু মারে থাকতে পারতাছি, স্কুলের ভিতরে যাইলে যেতে পারতাম কিন্তু গেলে হয়তো স্যারের অবান্য বা এরকম একটা গ্যাঞ্জাম হইতে পারতো বা তারা কইছে যে আমরা কমিটিতে ডাকিয়ে একটা সিদ্ধান্ত নেব এরকম করতে। তখন আমি আর স্কুলের ভিতরে প্রবেশ করি না, তো রাস্তায় আইতে যেতে এক পর্যায়ে স্কুলের তো আইতে সময়লা আমার লোকে মনে করেন তর্কাতর্কি হওয়ার পরে এরপরের দিন সকালে আমি হ্যাঁ হাতে দুইটা দাঁড় করলাম, এই তোরে আমি কইলাম তুই কি করস, এরপরে কইতেছে আপনি যদি এরম করেন আমি আজ যাতে স্কুলে যেতাম না, ইতানকে রাগ করে হ্যাঁ প্রচুর জিদি আসছিল তো রাগ করে
মেয়েটা তো আপনাকে লাভ করতো
না, না না মেয়েটা কাউরে লাভ করতো না, মেয়ের কথা ছিল যে গুরুত্ব তো চার পাঁচজন আমার ফ্যান বা এরকম আরো চার পাঁচজন, কিন্তু মেয়ের কথা ছিল যে আমার আব্বা আম্মারা যারে পছন্দ করবো তারে, আর যেহেতু মেয়েটা অঙ্কারী ছিল তখন মেয়েটা তো লাভ করার কোন প্রশ্নই আসে না। তখন কি হলো এদিন স্কুলে না গিয়া ডাইরেক্ট সোজা বাসায় চলে গেল, আমি তো ভয় হয়ে গেলাম যে এমনি বাসায় গেলে নি ঝামেলা হয় এই এরকম ভয় পাওয়ার কারণে আমি গিয়েছি। এদিন চিন্তা করলাম যে দেখ আমার কারণে যদি একটা মেয়ে স্কুলে না যায় বা পড়ালে নষ্ট হয় তাহলে এটা তো অন্যায়, তখন আর আমি গেলাম এনতে সইরে গেলাম গা আর স্কুলে যাইতে যাইতে এর কাছে দিয়ে যায় না, তখন আমি কোন রকম চান্স না হইয়া তখন আমি গেলাম তোর এই ডার্ভিসে সময় দিয়ে এনে আমার ফ্যামিলির বারোটা বাজে আছে কি করিলাম আমাদের দিকে ক্যাশার মেশিন আছে যে ইট ভাঙ্গে না ওই পাথর ভাঙ্গে না পাথর ঘুরা করে যে মেশিনটা আছে না ইট ভাঙ্গার মেশিন আছে, তখন আমার এক রিলেটিভ উনি একটা গাড়ি কিনছে উনার গাড়ি ড্রাইভ করতাম আমি এড়িয়ে যে মনে করেন যে আজকে ইট ভাঙবো এই জায়গা নিয়ে গাড়িটা রাখবো সারাদিন ভাঙ্গার পরে গাড়িটা নিয়ে আসবো আমার কাজ আছে এডি মানে গাড়িটা লইয়া যামু আর আমু আর সারাদিন বেকার গাড়ির কাছে বা এদিকে বসে থাকতাম এই কাজটা নিলাম চাকরি করলাম চাকরির ঢুকে গেলাম। তখন হেও পড়া লেখা করতেছে এর এক পর্যায়ে এলাকার মধ্যে মনে করেন টুকটাক ঝামেলা মারামারি এইগুলা মনে করেন যেহেতু মিছিল মিটিং হলে মানুষে বা আমরা ইয়া করতো, তখন হঠাৎ করে আমরা থানার মধ্যে আমার আঙ্কেলে ভালো একটা ফুস্ট পেয়ে বলল
জি,
তখন আমরা সবাই একত্রিত হইলাম মানে আমরা গোষ্ঠী না হইলো এক দেড়শো মানুষ সবাই একত্রিত হইলাম, ওইয়া কইলাম যেহেতু উনি ফার্স্ট হয়েছে তাহলে উনারা যেমনি হোক আমরা বিজয়ী করে আনলাম। তখন উনি থানার চেয়ারম্যান হয়ে গেল, তখন আমরাও আরো চেয়ারম্যানের বাতিজা এক নামে চেয়ারম্যানের বাতিজা দুই তিন থানা চার পাঁচ থানা সবাই চিনে এমনি এমনি মনে করেন আসা যাওয়া চলাফেরার মধ্যে ভালো ভালো পোস্টের লোক বা ভালো ভালো নেতা ফেতা যেরকম বলে না গ্রাম অঞ্চলে যে বড় ভাই ছোট ভাই এরকম সবার লোকে মনে করেন আমরা একটা রিলেটিভ জিয়ানে যাই কেডাইডা হ্যার বাতিজা তখন অফ মানে এরকম করতে করতে আমরা একটা ফবা বাই লিল, তখন আমি হ্যার পিছনে চাইলে দিলাম, তখন হ্যার নাম্বারটা জোগাড় করে হ্যারে ফোন, আমার এক বন্ধু বিদেশে তিনটি নাম্বারে ফোন দিত, ফোনটা কিন্তু বাংলাদেশের নাম্বারে উঠতো।
আচ্ছা,
তখন বাংলাদেশের নাম্বার উঠাতে তারা সন্দেহ করতো আমার, আমি কিন্তু জানতাম না। তখন আমি নাম্বারটা জঙ্গল করে যেদিন ফোন দিছি, এদিনে তারা কয় এতদিন তুফানে ডিস্টার্ব করছে, তখন তুফান ডিস্টার্ব করছে, তখন তারা কি করছে, আপনার আমার বন্ধু আমার ফোন দিছে, ফোন দিয়ে কিরে তোর কই আসোস, আমি তোর কাকা তুই একটু বাইতে, তখন আমি কইতেছি আচ্ছা কাকা আইতাছি, তখন কতক্ষণ পরে তে ফোন দিয়া কয় কিরে মক করলে গেলি, এটা তো বিদেশি নাম্বার, তিনটিতে ফোন দিছি কিন্তু এটা এমনি এমনি দেশের নাম্বার উঠে, তখন আমি বুঝালাম যে কাজটা তেই করে। তখন এর মধ্যে আমি ফোন দিছি যে এই এই কথাটা কোয়ার লাগে ওনারে ফোন দিছি, ওনারা ফোন দিতে দেরি, ওনার ফোনে ধরে আমার জাতা বাসা গালাগালি গালাগালি এক করছে, উনি ওনার মাইয়া সে দিতেছে যে আব্বা লাইটটা লিয়ে যান উনিয়া এবারে জিগান যে কি এরম করে, উনি আইয়ে আমি আমার এলাকায় বইয়া দিছি আড্ডা মারতেছি, উনি আইয়ে আমার কালারে ধরে মনে করেন কালার টালার সিরা টাইনা টুইনা আমার লিয়া পথ দিছে, তুই আয় তুই চেয়ারম্যানের কাছে আয় তোরে তুই আমার বাইক ডিস্টার্ব করো এই করো সেই করো, তখন উনি তো প্রভাবশালী এই, তখন আমি দেখতেছি যে সবাই আগ করে চাই দিছি কি হইব না হইব, তখন কি হয়েছি মনে করেন আমার এই উড়া দুরা ইচ্ছা মতন মনে করেন এই মারামারি হইলে
আপনি হাত তুল,
আমি উনার মেয়ের মেয়ের সামনে উনার বাইরে হাত তুললাম, বাইরে মারলাম, মারার পর যে এক পর্যায়ে তারাও আইলো, আমরা আমরা যেহেতু গোষ্ঠী বড় যেহেতু তারা প্রতিবাদ করার চান্স পেয়েছে না, তারা বিচারে দেব, তখন মনে করেন আমরা কি করছি আমরা সবাই একত্র হইয়া আবার মনে করেন এই মায়ের দিই, তখন তারা বিচার দিছে, তখন নেতারা বিচার যে আমরা বিচার যাবো না, তোরা ভালো যা মন্দ তা গিয়া কর আমরা এটা এই বিষয়ে জানি না, এই সিচুয়েশনে তখন হঠাৎ করিয়া মায়ের ডিস্টার্ব ডিস্টার্ব দিকে তারা বিয়ে সাথে ঠিক করলো, যেদিন বিয়ে সাথে ঠিক করলো তখন তো আমি ওই বাতিজা যেহেতু চেয়ারম্যানের বাতিজা, তখন আমার তো একটা প্রভাব আছে না, তখন আমি কি করছি সবগুলো যোগাইয়া একটা আমাদের এদিকে পুহুর পাড়া ছিল যে তারার অপর পুহুরের অপর সাইডে একটা মাছা বানিয়েছিলাম, মানে ফুলা আড্ডা মারা না এরকম মাছা বানিয়েছিলাম 27 জনের, এই মাছার মাইতে মনে করেন যে যা পারছে, মানে এদিন দায়িত্বে মায়ের তুলা লিয়ে যাই বিয়ের দিন দায়িত্বে, এরকম সময়ে আমার আবার আমার কাকা ডাক দিল যে যিনি ওই চেয়ারম্যান ডাক দিয়ে কইতেছে তুই এনে আমার বাসায়, আবার বাসায় গিয়ে দিই মাইয়ার বাপ, মাইয়ার বাপ বইয়ে রয়েছে, তখন আমিও বইয়ে রয়েছি, তুই কাকা আমার যায় বুঝাইয়া টুঝাই কইল যে দেখ তোর স্বাস্থ্য বিনা আমার বাতি দিয়ে যে জায়গাতে এই জায়গা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করিস না, এখন মায়েরা সুন্দর করে বিয়ে জিজ্ঞাক, এরপর তোরে কাকা নিজে সে বিয়ে করাম, তা আমি কই তখন আমার ভিতরে একটা ইয়া হাহাকার লেগে গেল আর কি, তখন তো এবার ভরসা আমি একটা কিছু করিলাম যেহেতু এবার এই কথা কইছে, তখন তো কিছু করতে গেলে এবারে আমার ইন্টারভিউ দাঁড়াইবো, তখন তো করা কিছু সম্ভব না, তখন এই চিন্তা তারা করিয়া দিলাম বাদ। এদিন সারা রাত বিশ্বাস করতাম না, মানে যত পদের নেশা আছে আমার বন্ধু বান্ধব সবাই মনে করেন যে যা পারছে আইনে দিস, মানে সারা রাত নেশা করিয়া উঠতে বললাম, তারা মনে করেন আমি মনে করেন আলতাল করাতে তারা ধৈর্য নিয়ে আমার বাসায় নিয়ে দিয়েছি, এদিন তো আমরা প্রিপারেশন ছিল, তারা অনুষ্ঠানও করে নাই, মানে 7টার পরে বিয়া বাড়ি জানি কেউ করতে পারতো না, মানে চুপচুপ বিয়া দিয়েছে আর কি, তখন আমি বললাম যে আজকার পর থেকে যদি আমার ভালোবাসাই গেল গা এটার প্রতি আমার আর আজকাল পড়তে কোনো ইয়া থাকতো না, কিন্তু আমি যারে ফাইলাম আমার কাছে যে আসবো এইসব বিষয় নিয়ে আমি তারে হেল্প করিলাম, এরকম একটা সিচুয়েশনে তখন আমি পরের দিন সকালে ঘুমেতে উঠিয়া আমার হাতে একটা সেট ছিল অ্যান্ড্রয়েড সেট, এটা বিক্রি করিয়া হ্যার বিয়ে সাদি খাইলাম, বিয়ে খাইতে গেলাম, আমার দেখে মানুষে আইস পারবো না কি করবো, সবাই মনে করেন ক্রিটিসাইজ করতেছে, আমি কই সমস্যা কি আজকাল পড়তে তো সব শেষ তো বালা, আমি বিয়েটা খাওয়া মিস দিয়ে লাভ কি, ইদানকে গেলাম গিয়া মনে করেন আমার দেখে জামাই কি আদর করবো, জামাইয়ের চেয়ে বেশি দর্শক নেমে গেছে আমার দেখে,
মানে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে সেখানে
দাওয়াত খেতে গেছি, তখন এই জিনিসটা দেখে এলাকায় সবাই ভিড় করতেছে, জামাই না দেখে আমার ভিড় করতেছি, এরপরের থেকে হ্যার প্রতি আমার বিন্দু পরিমাণ কোন আর ইয়ে ছিল না, মানে হ্যারে যে মিস করলাম ভাই, কিন্তু শূন্যতা জিনিসটা রয়ে গেছিল, তখন বাদ এই সব সাবজেক্ট বাদ হওয়ার পরে, তখন আমাদের এলাকা পার্শ্ববর্তী এনে মনে করেন টুকটাক বিচার আচার করতাম, মারামারি এই হে করতাম, তখন একদিন মনে করেন আমি আমার ভাতিজার বার্থডে, তো বার্থডের সময় আমরা খাওয়া দাওয়া করতেছি, এই সময় আমার আপন চাষতে ভাই ফোন দিল যে তুমি কই আসো, আমি কই ভাই এমনি এমনি আসি, তুলে তুমি একটা কাজ করো এমনি এমনি আমার বন্ধুরা তো আটকে রাখছে তুমি একটু আইও, তো আমাদের পার্শ্ববর্তী এলাকা 2-3 গ্রাম পরে, তো আমার স্যার বন্ধুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তারাও আবার এই এলাকার স্থানীয় ফুলাবাহিনী আবার 10-15 জন, আমরা আবার 2-3টা অটো দিয়ে গেলাম, গিয়ে দেখি যে আমার ভাইয়ের সহ তারারে বের দিয়ে রাখছে, মানে মারবো, মানে সে একটা মেয়েরে লাভ করতো আর কি, তো মায়েরে গেছে মাহফিল উদ্দেশ্যে দেয়া করার লাগিয়া, দেয়া করতে গেছে কি মায়ের ভাইয়ে সব কিছু জানি না, হ্যারে ফিট করছে যে হ্যারে মারবো
আপনাকে,
না না আমার বাইরে সহ বাইয়ের বন্ধুরে,
ওকে,
তো আমার সবার সুপরিচিত ছিল, আমার আমার ভাই কিন্তু তেমন সুপরিচিত ছিল না, তখন আমার ভাই আমারে নক করাতে তখন গেলাম, গিয়ে তাদের এলাকায় সবাই যারাই মারবো প্রিপারেশন নিচ্ছে তারও নিজের ছিল, তোমার তখন তারা ভয় দিয়ে কইতেছে ভাই আমি কই শুন এখন তোরা যদি মাইরা মারতরেস মার সমস্যা নাই কিন্তু আমরা পরে দিয়ে আছো না কাউরে সার দেবো না এনে যে থাক তোদের এলাকার একটা রিস্কে দেবে তো শুরু করে চেয়ারম্যান বিরুদ্ধে এটার লোক জড়িত থাকবো তোরা মার তো আমি গিয়া মনে করেন ওই গিয়া হমকি দুমকি দমকে টমকেয়া মনে করেন আমার যেহেতু তাদের এলাকার তারার পার্শ্ববর্তী এলাকা দুই তিন গ্রামের মানুষ ছিল এবং আমরা এলাকার মানুষ গেছিলাম আমরা তো রাস্তার সাথে আর এটা ভিতরে তারা তো স্বাভাবিক এদিকে আসতেই হইব তো এই বিধে আমার কিছু কয়ে নেই তখন আমার এক বন্ধুয়ে আমার নিয়ে ওনার হের বাসা বয়ালো বয়াই ইহি তখন আমি ডিসিশন নিলাম কি যে দেখ যদি মাইয়া রাজি থে তোলে তে মাইয়ার কাছে আসবো আর যদি মাইয়া না রাজি থাকে আজকার থেকে তে মাইয়ার বুলিয়া দেবো এরপরে মাইয়ার ভাইয়া কনা রাজি তে আসলে তো না তো বিয়া করবো না এটা দিকে মেয়ের বয়স না হইলে আপনার শিখছে পরে বারো বছর তখন মাইয়ারে আমার এক দুই বন্ধু এবং কি চেয়ারম্যানের ফোলা সহ হে এলাকার চেয়ারম্যানের ফোলা সহ পাঠাইলাম তো গিয়া জিগেল যে এ হ্যাঁ তুমি কি আনিস নামের ছেলেরে চিনো হ্যাঁ এমনি এমনি হ্যাঁ বিয়ে শাদি করতেছে তুমি নাকি আর লাভ করো এমন কি তুমি রাজি আছো আরে বিয়ে করতে তখন মায়ারে মনে করেন আসেন আপনার যে হ্যাঁ যাওয়ার পরে মায়ারে মনে করেন তুমুল মারা মারছে মায়ের বাবা মায়েরা মায়ের বয়া রাখছে তখন মাইয়া কইতেছে না আমি আরে চিনি না তখন আমরা অপমানিত হইলাম না আমরা ছোট হইলাম আমরা চলিয়া এলাম চলিয়া আনার পরে পরে দিয়ে আমি চেয়ারম্যানের ভিতরে ডাক দিয়ে গেলাম দেখ যদি আজকা হ্যাঁ যেহেতু মাইয়া মানা করছে আজকের তে যদি তোদের এলাকায় ঢুকে তারে বান্ধি আলাদা রাখবে আর যদি দেখি মাইয়া তার লোক কন্ট্যাক্ট করছে তোলে মাইয়ার আমরা তুলে নিয়ে বিয়া দেন কেউ আমরা আঘাত দিয়ে দাঁড়াতে পারতেন এর পরের দিন সকালে মায়া ফোন দিয়া হেদারে কান্দা গাড়ি তখন আমরা চার পাঁচজন আমার স্বাস্থ্য ভাই সহ চার পাঁচজন গিয়ে তাদের এলাকাতে মায়েরে তুলে আনলো তুলে আনলো না বিয়া ফরাম কোন তখন ওই যে কাজী আছে না ওনার কাছে গেলাম তখন কাজী বলতেছে যে বয়স কম এই হেই ঝামেলা হইতে পারে তাহলে আমি কি ঝামেলা হইব আপনি আমার লগাই তখন মেয়ের বাবা আবার আপনার 30-40 হাজার টিয়া দিয়া যে আমরার উপরে যে প্রভাবশালী লুক আছে না তাদেরকে আবার লাগাই দিছে যে আমরারে দৈরা তার শ্বাস করলে বাড়িব তখন আমরা কি করছি মেয়েরে রাখছি এক মানে মেয়েরে জানি ছেলে না আমরা এলাকা দুই তিন গ্রামের পরে আমরা এক বন্ধুর বাসা নিয়ে রাখছি যাতে না বুঝে যে মেয়ে কই আছে তখন ছেলেরে শ্বাস করে ছেলেকে আমি জানি না আমি তো কালকে বললেই এলাম যে মেয়ে তো মানা করে দিল আমার লোকের কোনো সম্পর্ক নেই তাহলে আমারে শ্বাস করেন কেন তখন আমরা কি করলাম আমরা গিয়া তখন ছেলেরে লইয়া সেই কাজের লইয়া 7টার দিকে রওনা দিলাম আমাদের এলাকার তে পায় আপনার 5-6 ইয়ার পরে আপনি শব্দুলফুল গ্রামে ওইদিকে রাইতে মায়ারে নেওয়া হয়েছে আমরা দাওয়ানোর আগে তখন আমরা বন্ধু বান্ধব মিললা কাজিরে আমরা আবার এক সিন দিতে নিতেছি কাজিও কইতেছে যে আমি যাইতাম না যাইতাম না গিয়ারে এত রাইতে যাইলে আমার সমস্যা হইব আবার এটা কি আমার এলাকার নেই শব্দুরপুর এই হেই এটা কইতে দেরি আমাদের লোকে তো আমার এক বন্ধুর লোকে আবার সবসময় আছে না টিপ চুরি থাকতো তো গিয়ারটা টান দিয়ে আমি কাজির গলা ধরে কইতেছি আপনি যদি বিয়াটা না ফরান তাহলে আপনার মাইরে এনে হালাই দিয়ে দেখেন এটা কোনে কাজি কয় তো আমার ফান কিনা তো সিগারেট কিনা তো আমার ঘুমাইছে তো ফান সিগারেট কিনা মিষ্টি টিষ্টি কিনা গেলাম গিয়া মায়ের বয়স যে 12 বছর আর আমার যে বন্ধু হ্যার প্রাপ্তবয়স্ক আর 19 বছর বিয়ে সাদি হইল ওই কাজির মাধ্যমে এই প্রথম বিয়ে তো বিয়ে হওয়ার পরে কাজী এলিল তখন কাজীর লোকে আমার একটা সিন্ডিকেট হয়ে গেল এই ঘটনার পর থেকে কাজী আমার একটা ভয় পাওয়া শুরু করলো তখন আমাদের এদিকে এক আমরা কাকা লাগতো উনি যেহেতু একটা মনে করেন যে কোনো একটা দরবারের একজন মানে দায়িত্বপ্রাপ্ত লোক আর কি তখন উনার দুইটা বন্ধু ছিল তো উনার দুইটা বন্ধু আপনার 500 পিস ইয়া বানছে আইনা উনার 100 দিছে যে তুই বিক্রি করিস উনার লোকে আমরা সম্পর্ক ছিল হাই হ্যালো তখন উনি আমাদের তখন আমার ডাকাইলো যে এর আগে কিন্তু আমি ইয়া বা কোনোদিন চয়ে দেয়নি কয় আজকে একটা জিনিস দিস কাকা কি কয় তখন গেলাম গিয়ে দেখি এইটা তখন এবার এই কাগজ টাগজ ইয়া দিয়া করে এমনি এমনি খাইতে আছে আমি কই কাকা এটা কিতা ওইটা খাইলে তোর মনে কর ঘুমাই না হ্যাঁ মানে তোর ভালো চিন্তাধারা এই মানে এবার যেমনি আমার এটা ডুয়ান যায় এই চিন্তা তখন ফার্ম ফুম দিয়া মনে করেন মানে মানে ভালো মতন বুঝে ডুজিয়া আমার এই দেখানা এবার এদিন খাওয়াইলো ফিরি এরপর দিন উনার স্বাস্থ্য ভাই আপন হাতের লুয়ে বয়ালো এরপর দিন দিন এবার এই 100 জিনিস আছে না আমরা দিয়ে আমরা টেয়ার পয়সা নিয়ে খাইয়া শেষ করে লিল উনি তো ওনা খানা শেষ ওনা আমরা তো বিচারি তখন ওনার রাইত হইলে কাকা ইয়ারি কই ফেলা দেবো ইয়া বা কই ফেলা দেবো ইয়া বা কই ফেলা দেবো তখন একটা ইয়াবার দাম ছিল আপনার প্রায় 220 টাকা তখন উনি আমার কইতেছে যে আয় তো উনি তো আগের চেয়ে লিখায় আমরা কিন্তু জানি না উনি সবকিছু খায় তখন উনি মনে করেন আমরা নিয়া স্পোর্টে জায়গায় জায়গায় স্পোর্টে নিয়া আনে আইনা খাওয়ায় এরপর একদিন দুদিন পরে ওনা উনি আর খাওয়ায় না উনি আমরা থেকে খায় ফিরি খায় তখন উনারে আমরা তো আর চিনি না বা উনারে স্যার আমরা দিত না তখন উনি কি করছে যে উনি আবার এমন কথা বলতো আমরা সামনাসামনি ফেস করে না তখন আমাদের এলাকায় মনে করেন আমরা একটা গ্রুপ ছিলাম, বিক হাউস গ্রুপ, তখন মনে করেন কথা কথায় কাজিয়া ঝগড়া এইটা
সবকিছুতে
লিটে থাকতাম। আর তাছাড়া যেহেতু ওই যে চেয়ারম্যান গুলাম না, ওনার লাগতো আপন শালা আর আমরা হয়েছি ভাতিজা, তখন আমরা আবার মিল্লা দিল্লি থাকতাম। তখন উনি আমরা এইখানে চেলিল, বিশ্বাস করতেন না, ওনার আপন চাস্তো ভাই, ওনার সোড় হেরারে লইয়া আমরা সামনে মানে খায়। ওনার কথা হলো কি, ওনার টার্গেট ছিল একটা যে তারার কাছে সবসময় চার পাঁচ হাজার দশ হাজার টাকা থাই, তারা যদি এটা মধ্যে ডুবাইতে পারি আমারে তারা তিনজনে যদি খাওয়ায় তাহলে আমার খানারা কি সে বলে গেল না, ওনার টাকাটা বেঁচে গেল বা ওনার টাকা দিয়ে উনি অন্য কিছু করবো, এই চিন্তাধারা করে আমরা মনে করেন এটা মধ্যে একবার এফেক্ট করে লাগি। এরপরে মনে করেন যে ওনা এটার লাগে আরো বেশি ইয়া করি, করতে করতে এক পর্যায়ে তো ইয়া বা খাওয়ার পরে মনে করেন সারা রাত আর ঘুম নাই। তো একদিন আমরা সিগারেটের লেগে আইসি, তখন সিগারেটের লেগে আইয়া আমরা দোয়ানের সামনে দাঁড়ায় রয়েছি, তখন দাঁড়ায় রানে দেখি একটা সিএনজির থেকে পাঁচ ছয় জন মানুষ বাড়িছে, বাড়িয়ে দৌড় দিয়া দুইজন পাড়ায় গেছে গিয়া আর দুইজন আপনার আমরা কাছে আইসি, তখন একজনটা আমরা
ওকে। আমরা প্রিয় শ্রোতা পাঁচ মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার সেল নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge yourself
আর একবার স্বাগত। চার মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। তুফানের জীবনের অপ্রিয় সত্য আমরা এখানে আপনাদেরকে শোনাচ্ছি। কথা না বাড়িয়ে আবারও ফিরছি তুফানের কাছে। তুফান, তারপর
তখন সিএনজি থেকে দুইজন মানুষ দৌড় দিয়ে আমাদের বিল্ডিং এর রাস্তার ধারে পিছনে ঢুকে গেছে, আরেকজন আমরা থাবা দিয়ে ধরে লেছি রাইতের বাজে প্রায় তিনটার দিকে। তখন আমরা তো মনে করেন সারা রাত যেহেতু খাইছি, উনি আমরা আরো তিন চারজন, তখন তারা একজন ধরে তারা হেই বাদ বেড়ে ফলাই গেছে, তখন ধরে জিজ্ঞেস এই ধরবার কেন, তে কইতাছে যে ভাই এমনি কনা তোর নাম কি তোর বাড়ি কই, তখন তে বুলবাল মানে তে মানে আনফিউজন এই জিনিসটা বুঝে লেছে, মানে তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছে। তখন তে বারবার ওই যে লোক আমরা এইখানে শিয়াইছে, হ্যাঁ মানে তখন আমরা ইনকাম সোর্স নাই, তখন কি আমরার কাছে যে টাকা পয়সা কিছু নেই, তখন তো মনে করেন এইসব সারা মনে করেন যে তখন তো এইসব মানে টুকটাক বিচার আচার ধান্দা। তখন উনি যেহেতু আমরা সাথে ছিল, তখন উনারে উনি ফয়দা হেরে ছাঁচ করাইল, তখন ছাঁচ করাতে উনি আমাদের মধ্যে বড়, তো উনারে কইতেছে আপনি তো আমরা সাইডে এন সাইডে এন। তখন আমি মনে সন্দেহ করলো আমি আমার কাছে চেক কর, চেক করতে দেরি এত বড় দাও হ্যাপি ডে খুর মানে এইগুলো আর কি জনজন।
কয়জন ওরা ছিল?
ওনা একটা সিএনজি পাঁচজন ছিল,
পাঁচজনকে নামাইছেন,
পাঁচজনের মধ্যে সবাই মানে তারা একটা দাওয়া খাইয়া তারা দৌড় দিছে, আমরা সামনে পড়ছে একজন একজন। ও টার্গেট ছিল যে উনারে যদি নিয়ে কোন রকম সাইডে নিয়ে উনারে পোস দিয়া ফালাই দিব দূর কেড়ে, এমন আমরা চার পাঁচজন দৌড় দিলাম, আমরা যে কেউ একজনে ধরালাম তো উনারে সাইডে নিয়ে এই কাজটা করবো। তখন ও হেল লোকে ফাইলাম, ফার পরে এই মনে করেন যে আমাদের এদিকে টাওয়ার আছে না, টাওয়ারের মধ্যে এই মোড় আর রোড উঠায় এইগুলো ফিটলে আপনি এদিক দিয়ে ফিটবেন বেরিয়ে যাবো, আবার এদিক দিয়ে ফিটবেন সোজাই যাবো। তো এডি দিয়ে মনে করেন হারা রাত বাইরে আনলাম, বাড়ানোর পরে আমাদের এলাকায় কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সিএনজি ড্রাইভার মারছে গলা ফুস দিয়ে মাইরা ফালাই দিয়ে গেছে। তখন এইটা হাতেরে ফিরতে ফিরতে তখন হের যে রিলেটিভ গুলো আছে না, যেই যার যে যার সিএনজি ড্রাইভারে মারছে, এর সিএনজি ড্রাইভার রিলেটিভ শুনছে যে সিএনজি সুর ধরা গেছে, তখন তারা সবাই চলে এসে, তখন তারা যেহেতু অজ্ঞাত নামে মামলা করছে, তখন তারাই মনে করেন সারা রাত ফিরতে জিজ্ঞাসাবাদ করেন তার লোক কে কে আছে নাম জিজ্ঞেসে, এরপরে প্রশাসন লুক আছে এই হেই। তখন তে স্টেট গান সাক্ষী দিছে যে আমি এবং কি আমার দলের লোকেরা মিল্লা হ্যাঁ খুন করছি।
খুন করছেন মানে কি মেরে ফেলেছেন লোকটাকে?
না না আমি না, মানে যে লোকটা আমরা ধরছি যে তারা পেশাদার সিএনজি সিনতেগারি,
হ্যাঁ
সে স্বীকারেছে যে আমি এবং কি আমার বন্ধুরা মিল্লা এই সিএনজি ড্রাইভারে মারছি।
এটা কি আসলে সত্য ছিল?
হ্যাঁ এটা সত্যি ছিল, এবং কি সে পুলিশের সামনে আমরা সামনে এলাকাবাসী সবার সামনে স্বীকার বয়ান দিছে, বয়ান দিয়ে এরপরে লিখিত বয়ান নিয়ে এরপরে আনতে গেছে। মানে প্রশাসনের লোকের কাছে তারা হ্যান্ডাবল করা দেওয়া হয়েছে।
আচ্ছা,
আর তাদের তো কান্দার অন্ধ, তখন আমরা এই কাজটা করাতে এলাকার মেয়েদের মনে করেন সবাই খুশি।
তো আপনাদের উদ্দেশ্য ভালো কাজ ছিল
না? আমরা তো নেশা করে আমরা ইয়ে করতেছি, দৌড় দিয়েছি। আমরা চিন্তাধারা হয়েছিল কেডা না কি অন্য পেস, তা আমরা যে এই মানে এই কাহিনী মানে বাড়ি হইবে এটা তো আমরা নিজেরাই অল্প কল্পনীয় তো না। তখন আমরা মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের এলাকার চেয়ে 5-10 কিলোমিটার ভিতরে একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আর ওনার শেয়ারদার হিসেবে আপনার অনেক দূরের, তো সেদিকে তারা গার্মেন্টস এর লেবারের টাকা দিতেছেন আর কি। তো লেবারে মনে করেন 2-3 মাসের টাকা করে ফানা, তো গার্মেন্টস নতুন চালু হয়েছে, কেউ টিয়া বানায় কাজে করে না। তখন সবাই মনে করেন আমরা তো যেহেতু চেয়ারম্যানের ইয়া আমরা এরিয়া পড়ছে, তখন তারা আমরা স্বর্ণাপন্ন হইল। কার কাছে হইল? আমার কাকার কাছে। ওই যে কাকা উনি আবার এইসব করে, তো উনারে দিয়ে মনে করেন মূলত এইসব আমরা মানে উনার লগের লগে থাই সকাল বিকাল, উনি ফেঞ্চি ছাড়া শুনতে পারতো না ফেন্সিডিল, তো ওনার লগে চলতে চলতে আমরা প্রথম খানা শিয়ালি ইয়াবা ফয়ে দিয়ে আমরা ওই ফেন্সিডিল খানা শিখিয়ে নিলাম। ফেন্সিডিল এরপরে নাম্বার ওয়ান বোটকা, এরপরে লেমন, এরপরে হুস্কি, মানে এর নেশার যত কিছু আছে সব শিয়ালি লোকে উনি আমরারে। তখন উনার কাছে বিচার দিল লেবাররা যে ভাই আমরা এমনি এমনি টিয়া দেন, আমরা টিয়াটা দিয়ে দেন। উনি আমরা কিন্তু সাহস করি না, আমরা চিন্তা করতেছি যে এত বড় একটা প্রতিষ্ঠান ওনার যদি যাই আমরা একটা ঝামেলা করলে তখন কি আমরা টিকতে পারি এমনি। উনি কইতেছে আরে আমরা যাম লেবারের লইয়া যাম যে 1000 টাকা দিয়ে দেন। তখন ভয় দিয়া আমি আপনি গেলে আপনার লগে থাকতাম কিন্তু আমরা কিছু জানি না। তখন উনি গেছে গিয়া দারোয়ানে উনারা ঢুকতে দেন, মালিকের মানা ছিল যে দারোয়ান ঢুকতে দিত না। তখন দারোয়ানের লোকে তর্কাতর্কি গালাগালি এক পর্যায়ে দারোয়ানে ঢুকতে দিছে। যুক্ত জনের পরে মালিকের দারোয়ানের লোক তর্কাতর্কি পরে মালিকের যে বাতিজা সে এই গার্মেন্টসের কাজ কি করতো, এই গার্মেন্টসের বাতিজা আইয়া আইয়া কইতেছে তোরা এনে কি তো আনতে পারো, এটা কইতে দেরি মানে হেতেরে মনে করেন উড়া দূরা মায়ের কারে কয়ে সবাই মিললে 3-4 জন মিললে মারলাম। মারার পরে উপরের মালিকে কিন্তু দেখছে, দেখা মালিকটা কিছু করার নাই। তখন মালিকটা গেছে গিয়া যে মালিকটা গিয়া সেই মালিকের লোকের শেয়ারদারের লোকের যোগাযোগ করছে, যোগাযোগ করিয়া পরে আমরা একটা টাইম দিছে যে তোমরা এইদিন আসো। তখন যে গার্মেন্টস এর যে সুপারভাইজার উনিও কিন্তু বেতন ফাইনা 5-6 মাস দিলেন, তো উনি কইতেছে যে এনের যে টাকাটা 20,000 টাকা লইয়া দিতে তোরা আমার 5,000 দিয়া তোরা 15,000 নিয়ে গিয়েছে, ওনার লোক কন্টেক্ট হয়ে গেছে। তখন উনিও কি রে আমরা ফোন দিয়া এমন সময় আনে মানে টাইমিং সময় যে এই সময় টাকা আইসে বা উনি আমরা লোক জড়িত, তো আমরা তো এরপরে প্রথম দিন গেলাম 10,000 টাকা দিছে শ্রমিকটার টাকা, মানে 10 জন শ্রমিকের টাকাটা দিছে 10 জন শ্রমিকের বাবদ, মনে করেন সে যেহেতু রাখবে না তখন তারা সব অনেক কিছু কাইটটা কুটটা মানে সামথিং কিছু ধৈরা তারা বাঁচানো যে টাকাটা এই টাকাটা দিব, তখন 10,000 টাকা দিছি। দেন 10,000 টাকার মধ্যে 2,000 টাকা কে নিছে ওই শ্রমিকের পরিচালনাকারী, তখন এর মধ্যে আমারে আর আমার এক ক্লোজ ফ্রেন্ড হ্যারে আপনার কিছু টাকা দিল দিয়া উনি সম্পূর্ণ টাকা এদিন সম্পূর্ণ টাকা এই একটা ফেন্সি মানে ফেন্সিডিল একটা ফেন্সিডিল দাম হয়েছে আপনার আমাদের এদিকে যেহেতু বর্ডার সাইড আমরা এদিকে যে কোনো কাজ করাবেন আপনি একটা ফেন্সিডিলের বোতল দিলে আর 5,000 টাকা দিলে একই খুশি আমাদের এদিকে।
সবাই খায় নাকি?
সবাই রাজনৈতিক ক্ষেত্রে শুরু করে সবাই আমাদের এদিকে আপনার বর্ডার আমরা থানার থেকে বর্ডার দিতে 120 টাকা ভাড়া, আইতে 120 টাকা ভাড়া, তো বর্ডারে আপনার 350 টাকা, তো আপনি ভাড়া 120 টা হইলে ধরেন 250 আর 350 কত হইল
250-350, 600
আর এদিকে হচ্ছে 900। আমরা তো আর একটা উদ্দেশ্য দেয় না মানে গাড়ি ভাড়া
600 টাকা আর এখানে এক পিস বিক্রি হয় 900 টাকায়।
হ্যাঁ, তখন উনি ওইদিকে মনে করেন আমরা 5-6 জন মিললে প্রত্যেক দিন একটা সিঞ্জি নিতাম দুজনের 200 টাকা করে ভাড়া 1,000 টাকা। তখন উনি গিয়ে আমরা বরফুর খাইতাম মানে এটা হচ্ছে আপনি ত্রিপুরা দিয়া আমরা কুমিল্লা দিয়া এনডিয়া ডুইকে আমরা খাইতাম মানে তারার এলাকার প্রত্যেকটা ঘরে তারা বেশি বর্ডার সাইডের প্রত্যেকটা ঘরে তারা বেশি
আমরা পাই কই ইন্ডিয়া থেকে আসে।
হ্যাঁ হ্যাঁ, তারা নামায় রাখে তারা মনে করেন আপনার এই খালের মেয়েতে খাতে রাখে তারপর আপনার বাড়ির মনে করেন যে খাদায় রাখে, তো এটা তো সবাই জানে যে আমরা এদিকে আসছে না আপনার এইগুলো কিন্তু মাদকের ইয়েটা বেশি মাদকের চাহিদাটা বেশি আর এমন কোন লোক নেই যে মাদকের লোকে জড়িত আপনি করতে পারবেন না মানে সবাই হয়তো কেউ প্রকাশ করে হয়তো কেউ প্রকাশ করে না মানে আমি না বললাম যে আপনি 5,000 টাকা দিলে যে খুশি একটা ওষুধ দিলে এর চেয়ে বেশি খুশি। তা আমরা এদিকে বিচারিল কি ফেডি ফেডি মানে 12টা একটা ফেডি
বুঝলাম না কি জিনিস
পেড়ি পেড়ি মানে আমরা কই না ডজন
ও আচ্ছা আচ্ছা
তারা কো পেড়ি মানে 12টা একটা ফেড়ি। তখন আমরা মনে করেন কয়েকটা স্পোর্টের লোকে যেহেতু আমরা বড় কইলামে প্রভাবশালী একজনের বাতিজা, তখন আমরা মনে করেন স্পোর্টে গেলে মনে করেন আমরা আছো না তখন খাইলেও আমরা মনে করেন যে বাইরে খাইতাম বা টাকা না দিয়া বা টাকা দিয়া এরকম করতাম। তখন আবার তারা মনে করেন আমরা এদিকে বিচার হয়েছে এরকম আপনি যদি একটা ডাইলের ফেড়ি সাইরা দিচ্ছেন বিচার ঘুরে গেছে মানে ইয়াং জেনারেশনের সাইডা দিচ্ছেন বিচার গুজা দিব, মানে এরকম
ঘুষ হিসেবে শুধু ফেন্সিডিল দিলেই হবে, বিচার পুরোটাই আপনার পক্ষে,
মানে এদিকে মানে সবগুলা না, আবার মানে
কিছু কিছু জায়গা বুঝে
কিছু কিছু ফলে দেয়া আমরা এমনি এমনি তখন ইনকাম সোর্স কি করলাম, তখন আমার কাছে টুকটাক যেইগুলো যতগুলো কাজ সব আমার কাছে আইতো, আমার কাছে আইতো বলতে আপনার যেরকম স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম লাগছে, এই বাড়ির বাড়িটা এই বাড়ির বাড়িটার মারছে, এরপরে আপনার মনে করেন যে ফেম করে এমন দুজনে হ্যাঁ বাধা দিতেছে, কেমনে সুড়াই দেওয়া যায় বা তাদের কিভাবে বিয়ে দেওয়া যায়, এটা আমি একটা জিনিসে কয়ে দিছি যে তোরা যেদিন যায় যায় কস, যেই হোক এবার যেইখানে হোক যদি আমার স্বার্থ থাকে এবং কি তারা রিয়েল লাভ করে তাহলে আমার কাছে নিয়ে আস, তাহলে আমি বিয়ে দিয়ে দেন। ফয়েদে আপনার প্রথমে বলছিলাম একটা বিয়ে ছিল, এরপরে এমনি করতে করতে এমনি আরো দুই তিনটা চার পাঁচটা বিয়ে দিলাম।
কিভাবে বিয়ে দিলেন?
বিয়ে দিলাম ধরেন না আমার এক বন্ধু,
কোর্ট ম্যারেজ,
কোর্ট ম্যারেজ উনি করে দিতে।
আচ্ছা, মানে আমি মানে চার পাঁচটা ঘটনা একটু ছোট করে শুনতে চাই, মানে কিভাবে হলো ঘটনাটা?
আমার এক বন্ধু,
হ্যাঁ
বন্ধুর বোন প্রেম করে সে ডাইভারি করে আর মেয়েটা মনে কর মেলে জব করে, তখন মেলে যেহেতু জব করে এখন সেও জব করে, এখন সে আমার কাছে স্মরণাপন্ন হইল যে ভাই এমনি এমনি আমি তো মেয়েটার না ভালোবাসি, এখন মায়ের বিয়ে করতাম চাই পরিবার অবাধ দেন আপনি কি করেন, মানে আমি কইছি যে দেখ আমি আগে যোগাযোগ করে লই, ওই যে যোগাযোগ করলাম যে লাগবো 4,000, আমি কইছি 8,000, তুই 8,000 তখন তে আমি একদিন আমার সময় দিত আধা ঘন্টার লেগে, তখন তারা কি করতো আমার ফোন দিয়ে কইতো যে ভাই এন কি করতাম, তখন আমার আবার দুই তিনজন বন্ধু বান্ধব রাখতাম যে তোমরাও থাকো, তখন তারা পাঠাইতাম কাজের লোক, আমি ফোনে কথা কইতাম, ফোনে কথা কে বিয়ে সাদি সবকিছু হওয়ার পরে তারা এলি, তো তখন কাজের আমি মনে করেন যে কইছি কাজই কইছে 4,000, আমি দিছি 3,000 আর আমি লুটি লইছি 8,000, তেন 5,000 টিয়া রয়ে গেল, মানে তারার বিয়ে সাদি হইলো, মানে আমারও মানে আমার চাহিদাটাও আমি ফাইলাম আমার,
ওকে
মানে বিনা স্বার্থ ছাড়া মানে এসব ইয়া নেই।
এই যে বিয়েগুলো হতো এগুলো এগুলো তো ম্যাক্সিমামই অপ্রাপ্ত বয়স্ক, মানে বয়স হয়নি এরকম,
ম্যাক্সিমাম অপ্রাপ্ত বয়স্ক বলতে আপনার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েগুলো একটু হয়তো 15-16-14 এরকম, আর ছেলেগুলো সবগুলো কিন্তু বয়স্কই।
ওকে
তখন বিয়ে দিলাম, তখন হ্যার বন্ধু জানলো হ্যার ভাইয়া জানলো এনে তুফান তোমার আন্ডারে যেহেতু বিয়ে হয়েছে তুমি আমার বন্ধুকে এমনি করলে এই কাজটা তুমি আমার জানাইলে পারতে, তখন আমি কইলাম দেখ তোর ভাইয়ে আমি না করে আরেকজন যদি করাইতো ঠিক তে যেহেতু লাভ করে করাইতো, তখন এমনি এমনি বুঝে তারা মিলটিল দিলাম, তারা মিলটিল দিয়ে এরকম ভাবে মানে আমার কাছে যে বিয়েগুলো আইতো না এটি মা বায়া ধরে আইতো, তখন আমরা কইতো যে ভাই এমনি ফারবেন না, আমি কই হ্যাঁ ফাইরাম, তো ফাললে কি করা লাগবো এখন তুমি হ্যার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ইয়াটা নিয়ে তুমি একদিন আধা ঘন্টা সময় দিতে হইব, এবং কি কোনে বিএডি করাইতাম আমি কাজের ঘরে, কাজের লোক আমার কন্ট্যাক্ট ছিল কাজের ঘরে গিয়া বসতো বসে বিআরডি করাইতাম, বিআরডি করার আমি অনেক সময় আমি নিজে উপস্থিত থাকতাম না কারণ দরকার নাই, নিজে উপস্থিত না থাকি মানে আমি ওই টাকাটা আছে না যে টাকা শেষে কাজে শেষে 4,000 আমি ওনার লোকে কন্ট্যাক্ট করছি 6,000 বা দেখতেছি যে এটা সুইটটা দেব, তখন মনে করেন 5,000 টিয়ে কন্ট্যাক্ট করলাম এরকম আর কি, মানে 2-3,000 টিয়া যাতে এরকম থাকে এরকম ভাবে করতাম আর কি, যেহেতু এটা দিয়ে গিয়েতাম আবার আমি আমার ইয়াটা চালাইতাম, তখন এরকম করতে করতে ফয়েদে চিন্তাধারা করি যে এমনি তো ভবিষ্যৎ না ইয়েই করতে হইব, তখন আমি দোকান দিই যে আমাদের যে বাজারটা আছে না এদিকে এটা কিন্তু সরকারি সম্পত্তি, এদিকে আপনার যে কেউ দোকান দিতে পারে না, যারা ক্ষমতা আছে তারাই সম্ভবত দিতে পারে, তখন আমি এদিকে একটা দোকান নিয়ে বই, দোকান নিয়ে বয়ার পরে দেখি আমার যে ফেন্সিডিল যে খরচটা সব কিন্তু নেশা আমি পরিত্যাগ করেছি, ফেন্সিডিলটা আমার
ফেন্সিডিল
রেগুলার, হ্যাঁ
দোকান নিলেন আপনি তারপর,
তখন দোকান নিলাম
বাজারে,
এটা মুদিমালের দোকান,
মুদিমালের দোকান,
তো দোকানটা মনে করুন কইলাম যে আমার কাছে টাকা নেই, তখন বন্ধু বান্ধব ইনভেস্ট হেল্প হেল্প পেয়ে দোয়ানটা ঘুরে তুললাম, তো দোয়ানটা ঘুরে তোলার পরে আমি দেখতেছি যে এই দোয়ানে আমার দৈনিক লাভ হয় 200 টাকা আর আমার প্রত্যেকদিন সিগারেটে লাগে আমার 300 টাকা, এটা তো সম্ভব না, এরপরে এর মধ্যে আবার হালকা খরচ, এরপরে আবার ফেন্সিডিল, এটা তো সম্ভব না, তখন আমরা এদিকে আবার একটা বড় ব্যবসায়ী গেছিল উনি ডিস্ট্রিক্ট দিয়া ইয়া করতো, উনি মারা গেছে আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক, মারা গেছে কয়দিন আগে, উনি আসিল এন দিয়ে আমরা এদিকে ডন ডন বলতে উনি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কেরিং করে ঢাকা ঢুকাইতো মাল, তো ওনার লোক আমরা অনেক জায়গায় গেছি, উনার প্রচুর মনে করি ওনারে কয়েকবার র্যাফেও ক্রস ফায়ার করার লাগে আইসে আমার এলাকায়, এরপর মানে পায় সময় উনারে বিচারতো, আবার উনি আছে না এইগুলো আপনার না খুব মানে উনার তো বড় বড় লিঙ্গা ছিল যেহেতু এডি করতো, তো উনি আবার এইসব লাইনে আবার উনি ভালো জানতো,
এনার সঙ্গে পরিচয় কিভাবে হলো আপনার?
উনি আমাদের রিলেটিভ,
আত্মীয় হয় সম্পর্ক,
মানে আমার দোকান আর ওনার বাড়ি মনে করেন 10-8 আর আমরা যেহেতু একটা প্রভাব আছে আগের থেকে ওনার লোক ভালো, কি রে উনি তো স্থানীয় ফুলাবানের লোক, কি সম্পর্কটা সুসম্পর্ক বজায় রাখতে হইব না, নইলে উনার সমস্যা হইব। মানে ওই আমার যে কাকা আছে না, এই কাকার লোক উনি আবার ফ্রি আছিল, মানে খাওয়া দাওয়া বা এডি করতো, তো কাকা আবার পাশে উনার দিয়ে কিনা খাইতো বা উনি ফ্রি খাওয়াইতো, যেহেতু উনি ব্যবসা করতো উনি তো 20-30টা সবসময় অ্যাভেলেবেল বাড়িতে রাখতো, তো এই কাকার শরীর দাওয়ানোর পরে উনার লোক আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলো আমার, উনিও খায় আমিও খাই, কারণ আমি কি করলাম দোকানদারি করে তো আমি পারতাছি না, তো উনার যে ড্রাইভার উনি আবার আসিল আমাদের এলাকারে, তো উনার ড্রাইভার দিয়ে উনি যে টিপটি মারাইতো উনি করতো 20-30টা ইডা দিয়ে হালাই দিয়ে দেখিত, দিয়ে আমার ফোন দিত যে তুফান এমনি এমনি এই জায়গায় এডি আছে তুমি গিয়ে নিয়ে আইও আইনা ইয়া করো, তখন আমি আইনা রাখতাম, তো উনি আইয়া নিয়ে গেতো বা আমার একটা দিত বা নিয়ে উনি আবার বেচা লিত বা দাঁড়া দাঁড়া খায়, হয়তো আপনি আসতে সুটিয়া উনার শস্য করে দিয়া লেতেছে যে কেউ মন্দর ইন্না নিয়ে এই করতো, তখন উনার ঘরে আবার অ্যাভেলেবেল পাওয়া দিতেছে, তখন আমার আবার দুইটা লাইন হয়ে গেল না খাওয়ার, তখন দেয়া দিতেছে যে উনি 600 রেট ধরে আমি ওনার 500-600 দিয়ে আনতে পারি, যেহেতু উনার লোকে সবসময় সকাল বিকাল খাইতেছি, তখন এরকম করতে করতে দোয়ানের
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরব, 4 মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আরো একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিবরিয়াকে তুফানের জীবনের অপ্রিয় সত্য আমরা এখানে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্রায় 14 লাখের কাছাকাছি আমার মেম্বার রয়েছে এখানে, আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন এবং ওখানে আমার ব্যক্তিগত আইডি লিঙ্কও দেওয়া থাকে। ফিরে আসছি তুফানের কাছে, তুফান যেখানটায় আমরা ছিলাম হ্যাঁ সেখান থেকে শুনতে চাই। তারপর
চিন্তাধারা করতেছি যে এইসবে এলাকায় দেয়া দিতেছে বিচার আচার এই এই ঝামেলার মধ্যে মানুষ নেগেটিভ চোখে দেখতেছে, যেরকম সামনে দিয়ে আটটা গেলে ভাই ভালো আছেন আর পিছনে গেলে কিন্তু দুঃসাহ করতেছে, মানে মহিমে সাহর দিয়ে দিতেছে কিন্তু ব্যাগে গিয়ে খারাপটাই করতেছে। তখন চিন্তাধারা করলাম যেহেতু আমার ষোলো থাকতে স্বপ্ন রাজনীতি করবো বা রাজনৈতিক ভাবে কোনো কিছু করবো, তখন এইসব বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমাদের যেই থানার মেইন এর মধ্যে বিরোধী দলের এক লোকের লোকের লোকে আমার একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল, সে অনেক বড় কিন্তু সে যে কোনো একটা কারণে আমাদের এলাকায় একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। তখন উনার মারফতে সবকিছু মনে করেন আস্তে ধীরে জানার, মানে এইসব লাইনে কিভাবে কি করতো জানতে শুনতে, আর পরের থেকে কি করা শুরু করলাম যে ফোলা ভাই না ছেলেগুলো আছে না ছেলেগুলারে ভালো মতন সাপোর্ট দেওয়া শুরু করলাম, যে আমার যে প্রভাবটা ছিল এই প্রভাবটা নিজে ব্যক্তিগত ভাবে না খাড়াইয়া ফোলাফান্ডি দিয়ে খাড়াইতাম। এরকম করতে করতে এলাকার মধ্যে একটা মানে ইয়া তৈরি হয়ে গেল, এখন যিনি ইলেকশন করবো উনিও আইব, মানে ফার্স্ট পার্টি হলে ফার্স্ট পার্টি আমার কাছে আসবো, এরকম সিচুয়েশন। তখন আমার চিন্তা হলো কি এইসব বাদ, এখন সিন্ডিকেট করবো কিন্তু এইসব বাদ দিয়া মানে এমন কাজ করতে হবে যেটা খায়াম যাতে মানুষের না জানে। এতদিন কিন্তু মনে করেন যে পুরা মানে মানুষ বড়াইয়া টরাইয়া মানে এরম সিচুয়েশন। তখন এক পর্যায়ে দোয়ানের সম্পূর্ণ পুঁজি শেষ হয়ে গেল, তখন দোয়ানটা অফ করে দিলাম, তখন গাড়ির ড্রাইভিং শুরু করলাম। আবার তো গাড়ির ড্রাইভিং গিয়ে করতে করতে ওই যে ক্যাশার চালাইতাম না, তো একদিন সেদিকে গেছি, তো যাওয়ার পরে একখানে 15,000 মাল ভাঙবে এনে যে যার ইট ভাঙমু তিনি বিদেশ থেকে প্রবাসী, ওনার এক মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে রোকসানা, হ্যাঁ আবার ক্লাস 9-এ পড়ে। তখন হ্যাঁ দেখতে আমার ভালো লেগে যায়, আমি আর ইচ্ছাকৃত ভাবে আর গেলাম না, তো বসে রইলাম। তো আমরা যে সিচুয়েশনটা ছিল, লেবাররা কাজ করতেছে আর আমি তো ড্রাইভার, আমি গাড়িটা নিয়ে রাখছি, এরপর গাড়ি ভাঙ্গা শেষ হলে গিয়ে গাড়িটা চালায় বাসায় আনবো, এতটুক কাজ, এছাড়া আমি বেকার। তখন তারা কইতাছে যে উনি আমরা সব এই হে মানে এই হে লেবাররা, তারা তারা তো সবসময় আমরা সাপোর্ট করি, তাছাড়া তারা জানে এলাকার মধ্যে দেখতে ইয়ে আছে। তখন আমার খানার সময় ছিল দুপুরে, তখন আমরা চিন্তা ছিল যে আমরা কিন্তু কইয়ে যেতাম যে দুপুরে একবেলা খানা কিন্তু মালিক ক্রিয়ে করে দিব, আর দুপুরে খানাটা তারাই করতো বেশিরভাগ, তখন তারা খাওয়া দাওয়া করতো। আমি কই এইখানে যদি কতই কইতাম না আমি খাইতামই না, ওই যে খাওয়া দাওয়া করতাম না যাইতাম না, এর মধ্যে আমার বারবার ইয়া করতেছে যে ভাই ইয়া করেন, সবাই রিকোয়েস্ট করতেছে আপনি না খেলে আমরা যাই কেমনি, আপনি না খেলে যাই কেমনি। আমি কতই কইতাম না আমি আর খাইতাম না ফিরতাম, তা আমারও একটা চিন্তাধারা আছে ভাল লাগতেছে না। তখন পরে দিয়া মাইয়া আইসি, মায়ের বাপ মা সবাই আমার রিকোয়েস্ট করেছে, তখন মাইয়া আইসি, আইয়া কইতাছে আমরা গরিব দেখে আমাদের বাসায় যাইতেন না, আইয়া দেখেন আমি নিজের হাতে ফাঁক করছি ভালোই লাগবে। এই কথা বলার পরে আমি কই না গরিব ইয়া তো প্রশ্ন না, আমার ভাল লাগতেছে না, এর লাগিয়ে আচ্ছা তোমার ইয়া গোয়াতে মনে করেন ইচ্ছিকৃত ভাবেই গেলাম, গিয়ে মনে করেন তারা খাইয়া বাড়ি এলিয়েছে, তখন আমি একা খাইলাম, আমার ভালোই আপ্যায়ন করলো। এর মধ্যে এদিন মনে করেন অনেকক্ষণ কথা টথা করার পরে পরের দিয়ে চলে আইলাম, পরের দিন আবার গেলাম, তো আজকা শেষ দিন, আজকা একবারে গাড়ি সহ নিয়ে আসবো। তো যাওয়ার পরে কথা টথা করার পরে আমি যে বালাবুড়ে জিগাইতেছি কথা বলতেছি এই এই হ্যাঁ কি পরে এরকম জিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন আমি হ্যার যে চাস্তো ভাই হ্যার লগে আমার আবার ভালো সম্পর্ক হয়ে গেছে, তো কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি হ্যারে দিয়েছি, পরে চলে এলাম। তখন আওয়ার সময় মায়া মনে করেন আমার বারবার বলতেছে যে আর আসবেন নি আমাদের বিল্ডিং হলে দেখে যাইয়েন এই এই, এরপর আই এ খাইতে বসছি, তখন ফোন দিতেছে, ফোন দেওয়ার পরে আমি বারবার একটা নাম্বার দিকে আমি কই খানার পাতে ধরে কেলকে কইতেছে আমি এমুক, আমি গাইছি আমি 10 মিনিট পরে ফোন দিতেছি, এরপর থেকে হ্যালো আমার একটা সুসম্পর্ক তৈরি করলো। তারা ফ্যামিলি ছিল এটা যে তার মা হয়েছে মুরুক্ষ, বাপটা হয়েছে মুরুক্ষ, মানে মায়েরা সম্পূর্ণ ফ্যামিলিটা যে অ্যাকাউন্ট ব্যালেন্স ট্যালেন্স সব কিন্তু মাইয়া জানতো, মাইয়া করতো। তখন আমি কিন্তু এদিক দিয়ে আমার বাড়ির যে কইলাম না যে কুরিয়ান ইয়ারা আমি কিন্তু হেল লাগিয়া ইয়া হয়ে গেছি, তখন বারবার আমারে বলে যে আপনি আসেন, মায়ের মায়ের রিকোয়েস্ট করে মায়ের রিকোয়েস্ট করে আমি আর এটা করি না, কিন্তু ফোনে ফোনে সম্পর্ক কিন্তু আমি কোনোদিন করি না। আর আমার জীবনে ভুল করলে সবচেয়ে বড় ভুল এড়িয়ে আমার জীবনে একটা চান্স হারাইছি, একটা না 6 মাস আমার মোবাইলটা বন্ধ রাখছি, তখন হঠাৎ করে বেকার হয়ে গেলাম, চাকরি চলে গেল, তখন মোবাইলটা একটা না 6 মাস কথা ফোন বন্ধ ডাইরেক্ট, মনে করেন 6 মাস ফোন বন্ধ করার পর একটা মানুষ কত হাজারবার ট্রাই করলে মোবাইলে সিমটা ঢুকার লগালো ফোনে, কত হাজারবার ট্রাই করছে 6 মাসে, মানে ফোনটা ট্রাই করতে দেরি, মোবাইলে সিমটা ঢুকাইতে দেরি, হেডফোন
হ্যাঁ
সঙ্গে সঙ্গে, মানে যে ওয়েলকাম টু ফ্যামিলি দেব না এর সময় ফোন দিয়ে বেরিয়েছি, মানে আমার মানে ভিতরে আরো মায়া লেগে গেল। আমি কই এরপরে আবার কয়েকদিন সম্পর্ক কথা টথা করে আমার কান্দাকাটি ঘটলো এই হে আপনার কি লাগবো টাকা পয়সা যা কন আমি দে আমি এই হে, তখন আমার কিন্তু হের প্রতি লোভ আছে না, আমি আসলে ওই এলাকার যে একটা ইয়ে আছে না হেডের প্রতি একটু দুর্বল ছিলাম ওই কুরিয়ান, তখন ফয়দা মায়া আম্মাও আমার রিকোয়েস্ট করে যে তুমি পয়লা পয়সাকে আসো, তো আমিও যায়াম এরকম করে না যাওয়াতে জিদ্দার আমার লোক ফোনে কথাই বলে না। তখন কয়েকদিন পরে ফোনে কথা বলতে বলতে বলতেছে যে আমার তো বিয়ে শাদী করার জন্য আমাদের বিল্ডিং এর কাজ ধরছে, আপনি নিজেও করে গেলেন এখন আমার তো বিয়ে শাদী দিয়ে দিব। আমি কই তো দিলে আমার কি সে দিলে দেখ কয় আপনি বলেন যে আপনি যদি লাভ করেন তো আপনি আমার বিয়ে করতে পারতেন না, আমি বলতেছি যে আমি বিয়ে করতে এখন আমার দুইটা ভাই আছে তারা ছোট, আর তাছাড়া আমার দুনো আমার বোন বিয়ে সাথে দিতে হইব, আর তাছাড়া প্লাস আমার বাইরে অন্তপক্ষে উপযুক্ত করতে হইব, হ্যাঁ এরকম ফ্যামিলিগত একটা চাপে আমি তখন কই না আমার বিয়ে করতে 8 বছর লাগবো, 8 বছর না 20 বছর লাগলে সমস্যা নেই, আপনি আমার ফ্যামিলির লোক একবার কথা বললা এঙ্গেজমেন্ট করে দেন। তখন আমি কইলাম কি থর ফ্যামিলির হুনাইল না ফ্যামিলি গেছে ওই যেরকম কালার, আমি কি না আমার পক্ষে সম্ভব না ইতান কি আমি অ্যাভয়েড করতে করতে এক পর্যায়ে হ্যাঁ আমার ফোন দিল, ফোন দিয়ে কয় আমার তো বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, কারণ আমি কি তোমার বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, আপনারে বারবার বললাম এখন আমার আম্মা আমারে অনেক সময় রিকোয়েস্ট করলো, তারা আজ কিন্তু একবার আমার লোক কি হয়ে গেছিল তখন কিন্তু তাদের সম্পূর্ণ ইয়ে আছে, এখন এর প্রতি যে আবেগটা আছে না বিয়ের কথাটা শোনার পরে আমার আইসি কনায়া সম্ভব না, আমি কি তুমি চললেও যেমনি কিছু আনন্দ লাগবে চললেও আমি তোমার অ্যাকসেপ্ট করলাম, এখন সম্ভব না কোন রকমে না, আর তাছাড়া আমি যেহেতু ফ্যামিলি সব এখন আমার উপরে ডিফেন্স করে কিন্তু আমি একটা ভুল করলে দেখতেছি ভুলের মাসুল আমার ফ্যামিলি সবাই দিতে যেহেতু কথাবার্তা হয়ে গেছে, তুই বললা ডুবাইতে আসে বিয়ে গেল, এরপরে এর আগে তো বিয়ে হয়ে গেল, এখন আমার এমন সিচুয়েশন হয়েছে যে আমি মনে করেন যে ইয়া ছাড়া চলতে পারতাম না, তখন ইলেকশন আইছে সামনে তখন ইলেকশনে আওয়ার আগে তখন মনে করেন ব্যস্ততা বেড়ে গেছে, এনে ওইনে দৌড়াদৌড়ি, তারপরে বাইক নিয়ে এনে ওইনে দৌড়াদৌড়ি। তখন মনে করেন যে আমি কিন্তু আমার যেতগুলো বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু আমার কথাটা শুনত। শোনার উদ্দেশ্য ছিল যে তাদের আমি যে পরামর্শটা দিতাম এই জিনিসটা তারা কার্যকরিত, আর তারা যদি আমার পরামর্শ অবাধ দিত দেখত যে লাস্ট পর্যন্ত আমার পরামর্শটাই ও কারাটিস। তখন এই কারণে তারা সবাই মনে করেন আমারে ইয়া করত, প্রচুর মূল্যায়ন করত। তখন আমার এলাকার যে ছোট বাইতে শুরু করে বেঁচেতে শুরু করে যে ইয়া ছিল সবার মধ্যে আমি সবার প্রিয় মানুষ, কিন্তু এলাকার যে মুরব্বীরা যে মাতবররা সবার চেয়ে আমি খারাপ। এলাকার মাতবররা যদি কিছু করতে যায় তখন আমি একটা মনে করেন যে তাদেরকে মনে করেন তাদের সাপোর্ট নিয়ে কথা বলি, এই কারণে তখন এলাকাবাসী কাছে খারাপ। এর মাধ্যমে দিয়া এলাকা চলাফেরা কম, আমাদের পার্শ্ববর্তী এলাকা চলাফেরা বাসি। ওই যে বাইয়ের কথা বললাম না যে আন্ডার মাদক সম্রাট, তখন উনার একটা ফাইভেরটা কিনে তো আমরা তো ওনার আরো ভালো হয়েছে কি যে আপনার যে ভাড়াটা আমরা সিনজিরে দিতাম এই গাড়ি ভাড়াটা উনারে দুইটা ওষুধ কিনে দিতাম। তখন উনার গাড়ির মধ্যে ফাইভেরটা নিয়ে আমরা ডাইরেক্ট ইন্ডিয়া গিয়া খাইয়ে আসতাম। তখন উনার লোক এরকম সিচুয়েশন হয়েছে যে এক্ষণ গেছি সকালে গেছি আবার দুপুরে জানা লাগবো, মানে আমরা এদিক দিয়ে আপনার আছে না প্রচুর পরিমাণে এইসব চলে, প্রচুর পরিমাণে। আমি না বললাম যে পুরোটা সমাজ জড়িত, মানে কোন লোক বাদ নাই। এর মধ্যে একদিন গেলাম, তো যাওয়ার পরে দুষ্টামি বসত এদিন ভরপুর খাইলাম, মানে যা টাকা ছিল খাইলাম। তো আমরা আবার অন্য গেলে একটা হিসাব করতাম কি যেহেতু গাড়ি আমাদের নিজেরা কোন রাস্তায় খরচা নাই, যা আছে সম্পূর্ণ খরচা এনে শেষ করে দিতাম। মানে সিগারেট কিনা খাইবো এই টাকাটাও রাখতাম না, মানে এই সম্পূর্ণ টাকা এন্ট্রিও দিতাম। তো একদিন তারা আমার কইতেছে মানে এদিন খাওয়া খাইয়া মানে গাড়িতে আমি ভূমি করে দিছি, ভূমি করে ধরনের পরে হাতে কইতেছে তুফান একটা কাজ কর, এমনি এমনি তে তো একটা দুর্ঘটনা ঘটালেছে, এখন মায়ের লোক ফ্যাম করে তে মায়ের বিয়া না করিয়া মায়ের লোকে থাই, এবং কি তে যেই বাই থাই তা আমার বেড়ে নিতেছে। আমি কইতেছি যে তোর তুই তার কি হিসাবে সাপোর্ট দিতেছিস, কয় তে আমার উইল বাপ বানাইয়া সাপোর্ট দিতেছে, এখন হেতারা বাড়ির তারা জানে যে আমি উইল বাপ আর তুই সে মাইয়ার জামাই। আমি কইতেছি যদি তোরা ধরা খাস কাগজ চায় তখন কি করবি, তখন কইতা তে আর মাতে না। পরে দেয়া দেখি তারা রিয়েল ফ্যাম, কিন্তু যে তারা বিয়ে শাদী করবো হয়তো এমন করে না, বা এক মাস বা ছয় মাস পরে করবো আমরা চিন্তা করেছিল। এটা দেখি ছয় মাস পরে কেউ কাউরে চিনে না, মানে হ্যাঁ হ্যাঁ মতো ফোলা মায়া মায়ের মতো, দেখি মাইয়া ইয়া এলাকা আবার অন্য ছেলেদের লোক ঘুরতেছে হেতে আবার অন্য ইয়া। তখন তার তো ভিতরে একটা খাস ছিল না যে আমার কালার বানায় আমার টাকা পয়সা নষ্ট করে তারা হেল্প করতাম গিয়া যে এটা হইলো। তখন আমরা এদিকে একটা লোক আছিল আমরা মামা কইতাম, সে আবার এম এর বিষয়ে আমরা নিজস্ব বন্ধুর মধ্যে একজনের লোকে সম্পর্ক গড়াই দিছে। তখন হ্যাঁ মায়াডারে নিয়া ঘুরতে যাইব আমাদের এলাকায়, হ্যাঁ মানে একটা পাত্র আছে না মানে বড় ধরনের বিল বিল বলে না, এরকম একটা রাস্তা দিয়ে ঘুরতে যাইব। তখন ঘুরতে গেলে ফোকামিনি ফিটিং করে আটকাইব,
ওকে
যেহেতু তুই কিন্তু বন্ধু তার শিয়াই দেওয়া হয়েছে যে তুই দুটা ছটকা দিলেন তো দেখি তুই, আর তেও নিজে ব্যক্তিগতভাবে জিনিসটা জড়িত, আর তাছাড়া যেহেতু যেতে টাকা পয়সা নষ্ট হয়েছে তে জিনিসটা করতেছে। তখন এদিন কিন্তু আমি আপনার আগে বললাম যে এদিন আমরা মানে সম্পূর্ণ টাকা খরচ করে বর্ডারতে আইসি, আইয়া মাত্র বইছি তখন এতে এই কথা লাগতেছে, তারা কিন্তু আগে প্ল্যান আমি জানতাম না। আর বিশেষ করে আমার একটা ইয়া ছিল যে নারীর যে বিষয়গুলো আছে না এইগুলো আমি কোন দিন মনে করি অ্যাভয়েড করে চলতাম সবসময়, মানে মিশতাম না আর এইসব ভালোই লাগতো না। ওই দুই একটা ইয়া পরে দুর্ঘটনা ঘটার পরে এইসব মনে করেন আমি জড়িত হইতাম না। তখন তারা আনছে, আনার পরে এদিন আবার এলাকাতে আবার কিনছে, কিনে আবার খাওয়াইছে, মানে ফুল মানে আইটেম আপনি জানি ভাই সামনে যে একটা গাছের তিনটা গাছ দেখতেছি এরকম অবস্থা। তখন তারা আমার ধৈরা ধৈরা তারা বেড়ে গেল সব, কিন্তু এরকম অবস্থা মাতাল অবস্থা লয়ে গেল। তখন উই হে আইলো মায়ের লয়ে এলো, তখন হেতেরে দুইটা তিনটা ছটকানা দেওয়ার পরে হেতে গেল গা এরপরে মায়ের নিয়ে বইয়ে দিল। এখন দিনের বাজার সাইডটা এখন তো মনে করেন ঝামেলা না, তারা ওয়েট করতেছে সন্ধ্যা হোক এরকম অবস্থা মায়েরটারে মনে করেন তারা ইয়ে গিয়ে রাখছে, হ্যাঁ বুঝিয়ে বাজে আটকে আটকে বয়ে বয়ে রাখছে। এখন মানুষে যে যায় তো দেখতেছে যে এলাকার ফলাফেন কেন তো আর কেউ এদিন মায়ের কি এরম তো সিচুয়েশন নেই, এখন যেতে লয়ে বলছে এতে এতে ডাইরেক্ট কইতো সে তো গার্লফ্রেন্ড, হ্যাঁ মায়ের তো এখন মাতার মতো সিচুয়েশন নেই। এরপরে মায়ারে অনেক ভয়ভীতি দিয়ে বয়ে রাখছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মায়ারে মনে করেন তারা নিয়া এলাকার একটা নির্জন জায়গায় লয়ে গেছে কিয়া। তো ফয়দে আমারে আমার কইতেছে তুফান রাস্তাটা একটু ফুরি দে, তো রাস্তাটা ফুরি দিতে গিয়ে আমার কাছে তুই সামনের দিকে যাইয়াছা, এবার আমি সামনের দিকে চাইতেছি তখন তারা লয়ে দিতেছে। মানে একটা মানুষের যে মানে একটা মানুষ যে কতটুক মানে করতেছে মানে আমার নিজের কান্দায় লিতেছে, মানে মায়েরা কিন্তু রিকোয়েস্ট করতেছে, মায়েরা জানে যে আমার একটা দুর্ঘটনা ঘটতে চাইতেছে। তখন তে কিন্তু তার তে তো সম্পূর্ণ মাতাল, তার দোতে মাতাল যেহেতু তার কোনো মানে মায়া দই নাই, তখন ইয়ে করতেছে, তখন আমি মনে করেন মায়ের কিন্তু বুঝে দিয়েছে যে আমার দুর্ঘটনা অনেকটা ঘটতে দিতেছে, আর মায়েরও বেদ্য এরকমই আসিল বুঝুন না বিয়ে সাদী হওয়ার আগে আমার আরেক বন্ধুর লোক ছয় মাস থাকিয়েছে বহু জামাই হিসাবে, মায়েরও একটু খারাপ টাইপের আসিল, তারপরেও দেখতে ভালো আসিল, হয়তো যেহেতু ছেলের নজর লেগে যেত বিদায় মানে বেশি ইয়ে করতো, একপর তারা মায়েরা নিয়ে গেল, নিয়ে রাজি করালো, কিন্তু ভাই একদিন দেখলাম যে আসলে একটা মেয়ের মেয়ে যে কিভাবে মানে আপনার দুঃখ প্রকাশ করে এবং কিভাবে যে মানে দুর্বলতা প্রকাশ করে এদিন বুঝলাম, মেয়েরা কিন্তু ফাও ধরছে আব্বা কইছে মানে বারবার তার ফাও ধরছে, তার মানে ফাও ধরতেছে বারবার কইতেছে যে সাইরাতে 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 মানে বারবার রিকোয়েস্ট কান্দা কারে কয়, কিন্তু তেসরায় ধরো ধরে মানে এরকম সিচুয়েশন, কারণ আমরা মনে করেন তার লোকে আরেকজনে গিয়ে ছটকান দেয় আরেকজন লাঠি দেয় আরেকজন এই করে এই করে, মায়ের দেখে কিছু করার নাই, কারণ মায়া মনে করেন এই আমার কিন্তু প্রথমে মেলে বিষয়ে কিন্তু আমার কিন্তু কোনো সাবজেক্টে নাই, এলাকার সবাই জানে মানে আপনি যদি ডোলপিট তখন কেউ বিশ্বাস করবো না, এই নেশার বিষয়ে করলে হয়তো সবাই বিশ্বাস করতে পারে, তখন মায়ের একজন নির্জন জাহাজ নেমে পড়ে হয়তো আমরা এলাকা লাড়া খেয়ে গেল যে এমনি এমনি ফোলাফান্ডি এরকম করছে, আমরা যেই জায়গায় নিয়ে গেছে এই জায়গার কিন্তু কেউ ডুপ্লার বারণের সিস্টেম নেই, মানে আমরা আয়াতে নেগেছি মানে তারা আয়াতে নেগেছে আর কি, তারা আমরা পার্শ্ববর্তী গ্রামের ফলাফানে আয়াতে নেগেছি, আমরা গ্রামটা আমরা সেটেলমেন্ট কইরা কয়ে আমার ফোন দিল তুমি কই আমি কই আমি তো আছি যে বিলে এই বিলের কাছে, তুমি একটা কাজ করো তুমি ইয়া করো তুমি চলে আইও, তো কয়েদে আমি গেলাম দিয়ে দিয়ে কি মনে করেন ইয়া মনে করেন এক প্রকার যে র্যাপ কয় না পুরো এক প্রকার র্যাপ মনে করেন
মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব, ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছেন, তার মতামত জানব এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে, ছোট্ট একটা বিরতি মাত্র পাঁচ মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, আমাদের সঙ্গে রয়েছে তুফান। হ্যাঁ তুফান, কথা না বাড়াই শুনি তারপর কি হল।
তখন মনে করেন মাতাল অবস্থায় তখন আমারে তারা ইয়া করছে, কিন্তু এমনও সময় গেছে এরকম কিন্তু পায়ে হইত পায়ে তারা এরকম করতো, কিন্তু মনে করেন আমি কাছেও গেছতাম না, কিন্তু তখন সম্পূর্ণ মাতাল অবস্থা, তো ফয়দে আর চিন্তা করে আমি কিন্তু চলে আসি তারার কাজ তারা করুক, চলিয়ানোর পরে চিন্তা তারা করতেছি যদি এখন যদি একটা কিছু হয়ে যায়, কিন্তু সে আমার ব্যক্তিগত ভাবে চিনে না, যদি একটা কিছু মামলা বা এরকম ঝামেলা হয়ে যায় তাহলে এই চিন্তা করতে করতে ফয়দিয়া দেখি এক সপ্তাহ পরে হের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ের লোকে মায়ের ফয়দিয়া বিয়ার মেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে কারে যে বন্ধুটি আসলে।
আমি একটু স্পষ্ট ভাবে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে রেপটা এটা কি আপনি ছিলেন এর মধ্যে? আপনি নিজেও ছিলেন, টোটাল কতজন ছিল এখানে?
পাঁচ ছয় জনের
মধ্যে, তার মধ্যে আপনিও একজন ছিলেন। ওকে, তারপর
পরে দিয়া তখন আমি আবার আপনার এলাকার মধ্যে তখন ওই যে নেতৃত্ব যে বিষয়টা ছিল, তখন আমি হয়তো যুবর নেতৃত্বের মধ্যে প্রবেশ করার লাগে মনে করেন ছেলে এইসব দৌড়াদৌড়ি করতে হয় নেতা অফিসে থাকতে হয় এরকম করতে হয়, একপর যে মানে সবার লোকে মিশতাম, সব ফ্লাভ্যান্ডে এক লোকের আর লাগিয়া বা কনফারেন্স করার লাগে বা সব ফ্লাভ্যান্ডে ব্যবহার করার লাগিয়ে রাখতাম, তো মূলত আসলে উদ্দেশ্য ছিল আবার সবারে উপকার করতাম, তখন দেখি আজকে এই ঝামেলা কালকে এই ঝামেলা মানে দুদিন পরে পরে তাদের একটা ঝামেলা লাগিয়েছে, তখন একটা ঝামেলা মনে করেন দশটা না গেলে একটা যাইতে হয়, এরকম মনে করেন যে তারা আবার ঝামেলা না গেলে তারা আবার আমার নেক্সট মিছিল মিটিং বা এরকম বিষয়ে তারা আগ যেত না, এরকম করতে করতে তারা মনে করেন এনে জুয়ারি ধরব আমার উপস্থিত করবো, অন্য এই করবো আমার উপস্থিত করবো, মানে সব কাজে আমার উপস্থিত করে ফয়দে এমন তো অবস্থায় দেখতেছি আমার যে চারিপাশের মানুষগুলা আমার খালি ব্যবহার করে দিতেছে, ওই ছাত্র যে বিষয়গুলা রাজনীতি যে বিষয়গুলা মানে আমার ভালো কোনো লাইনে বা ভালো কোনো পদে বা ভালো কোনো পোস্টে এরম দেব এরম নাই, খালি মানে তারার কাজে তারা সবসময় আমার আগে রাখতেছে, মানে যে কোনো অকারেন্স করক আমি কিন্তু আমি ঘরে ঘুমাই রয়েছি আমি অকারেন্সে আমি আসিলাম এরকম পর্যায়ে উঠছে গেছে ফয়দিয়া আমাদের এলাকায় কয়দিন এই অল্প কয়দিন আগে আপনার এক বিয়ে হিন্দু বাড়ির বিয়ে ওই ডায়েতে না কি নিজেই করতে পারবো না, এদিকে তাইতেছে এদিন সারাদিন, এদিন সারাদিন আমার এক মামা ওনার দোয়ানে আপনার হালকাতা, এদিকে দোয়ানে মনে করেন বারোটা পর্যন্ত হালকাতার দোকানদারি কইরা, তখন বারোটার পরে হিসাবে বইছি পা একটার পরে আমরা ঘুমাই গেছি, আমরা বলতে পারবো না। তখন মনে করেন যে অন্য ডাইতেছে অনেক সন্দেহমূলক আমার আর আমার এই বেস্ট ফ্রেন্ডের নাম দিয়ে দিছি, তখন নিজেরও মাইন্ডে লেগে গেল, আরে বাবা তো জানি না শুনি না, বাবা তো এই কাজই করতেছে, বাবা তো পরে দিয়ে খোঁজ খবর লিয়ে দিয়ে আমরা নিজের লোকেরাই আমরা এটা করতেছি, যাতে আমরা বেশি বাঁচতাছি বা আমরা একটা যে কোনো একটা জিনিস করে লেতেছি, তখন তার ভিতরে একটা মাইন্ডেড কিছু এলাকা তারাই আমরা মানে যে কোনো ভাবে উপায় ভেসা লেতেছে, তারা মুয়ে মুয়ে ভালো থাকতেছে মানে ভিতরে ভিতরে অন্য কিছু করতো চিন্তাধারা। তো বর্তমান সময়ে এমন পর্যায়ে গেছে যে এলাকা ওই রাজনীতি বা প্রভাব খাড়াইতে বা ইয়াটিয়া করতে করতে ওই গাড়ি চালানো আর ভালো লাগে না, তাছাড়া এইসব মানে ইয়া হয়ে গেছে, তখন কর্ম তো শিখছি লাইফে এইটাই, তখন মনে করেন এটা বাদ, তখন এর মধ্যে সমস্যা হল আমার আম্মার ডায়াবেটিস ধরা খেল, এবার আব্বার আবার হাড়ের সমস্যা, আমার এক যে ছোড় ভাইয়ের কথা বললাম না, এই ছোড় ভাইয়ের হাতের এনের কিন্তু রক্ত থাকে, এই রোগগুলো আছে না আপনার লুজ হয়ে গেছে, এডি আছে না আপনার এমনি ইয়া করতে গেলে হ্যাঁ এটা আপনি বেকা হয়ে যায়, ডাক্তার অর্থোপেডিক্স ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এনে অপারেশন করা লাগবো, এই রোগগুলো আপনার টাইট করে দিতে হইব, টাইট করে দিলে এই হাতটা আর উল্টাইত না, এরম অবস্থায় মানে আমি সবার কাছে গেছি, যার কাছে মন্দ তার কাছে গেছি যে ভাই আমি সব বাদ দিয়ে যে আমার একটা কাজ দেন আমি কাজ করিলাম, বা আমার একটা চাকরি দেন আমি চাকরি করিলাম, কিন্তু আমার সব বাদ দিয়ে দেন আমার ফ্যামিলির অবস্থা করুনীয়, কারণ আমি ফাটতাছি না, এত বছর টুকটাক এই করে চলছি টালছি খাইছি দাঁড়ছি বা যাই করছি, এমন বর্তমান সময় আমার এমন সময় হচ্ছে যে আমার একটা কাজ দেন আমি কিছু করতে চাই, তখন মনে করেন এই জন্য এই করবো এই জন্য মানে বুঝুন না যে আশা দিয়া পরে দিয়া নিরা মানে ইয়া করতেছে, পরে দিয়ে এমনি করতে করতে এমন এমন অবস্থা হয়েছে আমার দেয়া দিয়ে আমার ভাইয়ে ওই মানে আমার নাম মেনশন করে আমার ভাই হেতেও মনে করেন আমার পর যে মনে করেন ইয়া করতেছে মানে যে যাইতেছে একটা মূল্যায়ন করতেছে কাপ চাপ ইয়া করতেছে, এখন এমন অবস্থা হয়েছে যে হ্যাঁ কিছু করে না আমিও কিছু পাইতেছি না, মানে ফ্যামিলি অবস্থা একবার মানে বেশি আশা করতে গিয়ে একবার এমন করুনি অবস্থা হয়েছে তিনজনের মধ্যে তিনজন হয়েছে রুগী, এই অবস্থায় ভয়ে চিন্তাধারা করলাম।
আপনি এখন কি করেন?
এখন বর্তমানে আমি চার পাঁচ বছর ধরে কিছুই করিনি।
কিছুই করেন? আপনার দিন চলে কিভাবে, আপনার সংসার চলে কিভাবে?
এইভাবে
এই দুই নম্বরই করে,
দুই নম্বরই করে চলতো, কিন্তু
এখন দুই নম্বরে কি করেন?
এখন বলতে এখন এসবে নাই, কারণ ওই কালকে আপনি ফোন দেওয়া বললাম না বিচারে আছি, তখন মনে করেন
বিচার বলতে কি বিচারে ছিলেন সেই সময়টাতে?
আমি ওই পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলতেছি, তখন তারা নিউজ করতেছে যে ভাই এমনি জুয়া খেলতে তারা বাধা দেন, তারা যারা জুয়া খেলে তারাও আমার লোক, যে তারা বাধা দিতেছে তারাও আমার লোক।
চলে কিভাবে, আপনার পকেটে পয়সা আসে কিভাবে? আজকে আপনি সব স্বীকার করলেন এখানে, সত্য কথাটাই স্বীকার করবেন, আপনার পকেটে পয়সা আসে কিভাবে?
আমার পকেটে পয়সা আসে কিভাবে বলতে মনে করেন যে এই বন্ধু বান্ধব এরপর আবার টুকটাক বিচার আসারে গেলে বা দেখতেছে এক জায়গায়।
আপনি এখন সম্পূর্ণ সৎ পথে পয়সা রোজগার করেন, এটা কি সত্য কথা?
না,
সত্য কথা না, ব্যাস এতটুকুই আমার দরকার ছিল। আপনি এখানে স্বীকার করতে এসছেন, কনফেস করেছেন, সেটাই আমার সম্মান, এবং আমি আপনার গল্পতে তেমন একটা ইন্টারাপ্ট করিনি, সবকিছু মনোযোগ দিয়ে শুনছিলাম। একটা বিষয় আমি যেটা বুঝতে পারছি, পরিবেশ পরিস্থিতি এবং আপনার অনিচ্ছা সবকিছু মিলিয়ে আজকে আপনি অবস্থায় এসছেন। হ্যাঁ, আপনার বয়স কত এখন?
25 বছর।
25 বছরের জীবন, শক্তি আছে শরীরে, সামর্থ্য আছে, এই যে মানুষকে ঠকিয়ে এই যে নেশাবাজি করে বা দুই নম্বরই করে পকেটে দুটো পয়সা আসে, এইটা ভালো নাকি ওই যে একজন রিক্সাওয়ালা যার বয়স 25 বছর, যে গায়ে গতরে খেটে ঘাম ঝরিয়ে দিন শেষে 200 টাকা কামায়, সেটা ভালো? আপনি বলেন আমাকে।
কি প্রিয় ভাই, একবার আমি একটা কাজে গেছি, কাজে যাওয়াতে সেই লোকটা কাজে নিব, হ্যাঁ মনে করেন দুদিন আগে আমার কাছে বই আসে, সে আমার প্রশ্ন করে তুমি কাজ করা লাগবো না, তুমি এনে আমার লোকে থাও তোমার আমি বেতন দেন, এমন অবস্থা হয়েছে যে আমি যে এলাকায় রিক্সা চালামু বা অটো রিক্সা বাড়ুমু, এটা না, আমি যদি রাস্তা দিয়ে অটো রিক্সা বাড়ুই মানে আমি যদি মনে করেন প্যান্ট শার্ট পিনতে রাস্তা দিয়ে আড়ি, এমনি মনে করেন রাস্তা গাড়ির থেকেও আমার মানে সিরিয়ালে সালাম পরে, মানে আমি যে আমার যে পেড়ো খানা নাই এই জিনিসটা আমি তারা বুঝাতে পারিনি, মানে আমি আমার আমি ধরেন না ট্রাক্টর লেবার করলাম এই তোর লোকে আমার লিয়ে দিচ্ছি, না তুমি জানলাম না তোমার আমরা কিছু দিয়ে দেন,
কারণ আপনাকে সবাই সন্ত্রাস হিসেবে চেনে, আপনার পিছনে ক্ষমতা
মানে তারা আমার
ক্ষমতা আছে এটা হিসেবে চেনে, বা অন্য কোন জায়গা থেকে চেনে যে আপনার সাথে কিছু একটা আছে, পাওয়ার আছে, যে কারণে আপনাকে সম্মান করে। এই পাওয়ারের ভ্যালুটা কি?
ভ্যালুটা আমি নিজেও জানি না।
তাহলে এই
ভাই আমি একটা
হাওয়াই মিঠাইয়ের মতো একটা জিনিস, যেটা আপনাকে ভাত দেয় না, যেটা আপনাকে সব পয়সা দেয় না, সেই বলুন বলুন বলুন।
আমি একটা ছোট কথা বলতে চাই, যে এই পথে এ পর্যন্ত অনেকে আছে, আমি আপনার সবগুলোই শুনি, এমনকি নিয়মিত দর্শক আমি, সবাই বলে না উপরের লেভেল উপরের লেভেল উপরের লেভেল। ভাই বিশ্বাস করবেন না, আমি চলছি না এমন কোন, আমার জেলা রাজনীতিবিদ নাই এমন কোন লোকালেও চলছি না, কিন্তু উপরের লেভেলটা রাজনীতি ভেবেছি না, কারণ কেন জানেননি, সবাই ব্যবহার করতে জানে। কিন্তু
আমি সেটা বলতেছি না, আমার কথা হচ্ছে যে আপনি এই যে উপরের লেভেলও গেলেন না নিচের লেভেলও গেলেন না, কিন্তু আপনি যে ২৫ বছরের জীবনে আপনি এখন যে লেভেলে আছেন সেটা তো আপনাকে সৎ পয়সা দিচ্ছে না, এবং আপনি এখন যে সম্মানটা নিয়ে মানুষের সাথে চলেন সেই সম্মান আপনাকে সৎ পথে পয়সা রোজগার করার জন্য রাস্তায় নামতে দেয় না, রিক্সার হাতল ধরতে দেয় না। আমি সর্বনিম্ন পেশাটাই চিন্তা করলাম, যদিও প্রত্যেকটি পেশার প্রতি আমার সম্মান আছে, আমাদের সামাজিকতার জায়গা থেকে রিক্সা চালনাটাকে সম্মানের চোখে দেখা হয় না, ঘুষ খেয়ে বড় লোক হলেও সেটাকে সম্মান দেখানো হয়, কিন্তু একজন লোক রিক্সা চালিয়ে সৎ পথে পয়সা রোজগার করছে তাকে সম্মান দেখানো হয় না। আমাদের সামাজিক দীনতা এটা, সেই জায়গাটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু কথা হচ্ছে আপনি তো নিজে বুঝেন এগুলো খারাপ কাজ, নিজে বুঝলে আপনি কেন রাস্তায় নামতে পারছেন না? একসময় আল্লাহ হয়তো আপনার ওই সৎ পথের পয়সা দিয়ে আপনাকে ধন্যবাদ বানাবে।
আমি আপনার বলি আমাদের এলাকার 80% সুদখোর, তারা কি করে আপনার খাজ নাই, এরপর ১০০, ১০০, ২০০ এইভাবে, মানে তারা কি করবো, পায়ের পর পায় তুলে খাইবো।
তুফান, আমি আপনাকে যে পয়েন্টে কথা বলছি আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনার জন্য সুবিধা, কারণ লাখ লাখ মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে। আপনি একমত যে আপনি যে পয়সা রোজগার করছেন এটা অন্যায়? একমত তো, আপনি এই ব্যাপারও একমত, আপনাকে ন্যায়ের পথে চলা উচিত। ওকে, এবার আপনার সমস্যার জায়গাটা আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি কালকে রিক্সা চালানো শুরু করেন, কালকে অটোরিক্সা চালানো শুরু করেন, লোকজন আপনার দিকে তাকাবে, আপনার সম্মানে ব্যাঘাত ঘটবে। আপনি আমাকে বলেন, যেই মানুষটা আপনাকে মাস্তান ভেবে সম্মান করতেছে, যেই মানুষটা আপনাকে ফটকাবাজ ভেবে সম্মান করতেছে, সেই সম্মান বড় নাকি একজন রিক্সাওয়ালা যে সৎ পথে পয়সা রোজগার করতেছে এবং নিজের কাছে সে সৎ, কোন সম্মানটা বড়? আপনি জানেন তো আপনি সেটা করতেছেন না কেন? আমি বলতেছি না আপনাকে রিক্সা চালাইতে হবে, আমি আপনাকে এটা বলতেছি যে আপনার যে সম্মানটা এখন আছে সেটা যদি সৎ পথে চালাতে গিয়ে আপনার ধ্বংসও হয়ে যায় আপনার সেই পথে আসা উচিত।
আমি যদি সৎ পথে চালাইতে যাই আমার ঘরে তো চাল থাকে না।
কে বলেছে আপনার ঘরে চাল থাকে না? আপনার দুটো হাত,
মানে আমি বলতেছি
আমি বলি না না আপনার কোনো সুযোগই নেই, আপনি শোনেন আমার কথা, আপনার দুটো হাত আছে, আপনার দুটো পা আছে, একটা মানুষের পেটে বস্ত্র অন্য বস্ত্র যাওয়ার জন্য কত টাকা লাগে? আপনি আপনার এলাকায় না চালাতে পারলে আপনি ঢাকা শহরে চলে আসেন।
আমি বলতেছি আমার লাস্ট পাসপোর্ট মনে হয় ২০ দিনের মধ্যে পাসপোর্ট করা হয়েছে, মেডিকেল কর্ম মানে চিন্তাধারা করছি যে আমার বাবার কিছু চাইরা দিয়া দেশের চলে যাবো।
এটা আরেকটা ভুল সিদ্ধান্ত, মানে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত,
বিদেশ গিয়ে আমি,
আপনি বিদেশ গিয়ে কাজ করবেন, বিদেশ যাওয়ার পথে আপনি যদি প্রতারিত হন, মানে বিদেশ যাওয়ার পথে আপনি দুই নম্বরের শিকার হন, হতেও তো পারেন। আপনি বিদেশ গিয়ে আপনি কি করবেন? বিদেশ গিয়ে আপনি যে কাজগুলো করবেন সেগুলো বাংলাদেশে আপনি করতে পারছেন না কেন? সমস্যা কোথায়? বিদেশ গিয়ে আপনি মানুষের ঘর দুয়ার পরিষ্কার করবেন, বিদেশ গিয়ে আপনি যে কাজগুলো করবেন সেগুলোকে বলা হয় ৩D, ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, বাংলাদেশে করতে সমস্যাটা কোথায়? আপনি যেটা বলবেন আমি জানি, শোনেন
একটা সেকেন্ড, আমি ভাই আমি কয়েকদিন নামাজ পড়তে যাই, পাঁচক তো নামাজ পড়তাম, ফজর আজানে সবসময় ফার্স্ট টাইম যেতাম, কিছু কিছু আমাদের এলাকা মানুষ ইয়ারকি মারে যে নতুন মুসল্লি হয়েছে, মানে মসজিদের ভিতরে
তো
নতুন মুসল্লি হয়েছে
তো বললো তো, সমস্যা কোথায়?
মানে মানে অনেক ধরনের ঠাট্টা বিদ্রুপ করে,
সমস্যাটা কোথায়? একটা হচ্ছে যে ওকে আমি ব্যক্তিগত কাউন্সিলিং করছি, সেটা হয়তো বা ওর দিকে আঙুল তোলাটা উচিত হবে না। দেখুন, পুরো সমাজটাকে তো আমরা রাতারাতি বদলাতে পারবো না, আপনি যে সমাজে বসবাস করতেছেন এটা বাংলাদেশের সামাজিক অবস্থা, এটাকে আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই চেঞ্জটার জন্য প্রথম ধাক্কাটা হচ্ছে আপনি আপনার জায়গাটা থেকে এগুলোকে কোনো কিছু না কেয়ার করা, এগুলোকে বুড়ো আঙুল দেখানো। সহজ বাংলায় যদি বলি, আপনি আপনি জানেন যে আপনি ২ টাকা রোজগার করতেছেন সেটার জন্য লোকজন আপনাকে সম্মান দেয় না, কিন্তু আপনি আপনার জায়গায় অনেস্ট, আর আপনাকে লোকজন সম্মান দিচ্ছে, কিন্তু আপনি যে পয়সা রোজগার করতেছেন সে পয়সা সৎ পথে আসতেছে না, এই এই সম্মানের তো কোনো ভ্যালু নাই, এটা আপনি খুব ভালো করেই জানেন, আল্লাহ তো সবকিছু দেখতেছে। তাহলে আপনি জেনে শুনে কেন পাপ করতেছেন? পাপ একটা অজান্তে হয়ে যাওয়া, বাধ্য হওয়া সেটা অন্য জিনিস, আর একটা হচ্ছে জেনে শুনে করা, সেটা কিন্তু অন্য জিনিস।
ভাই আমি আপনাকে বলি, আমি অনেকের কাছে অনুরোধ করছি, আমি সম্ভবত এড়িয়ে হয় যদি আমি আমার এলাকা ব্যতীত অন্য যে কোনো এলাকায় যে কোনো কাজে আমার নিয়ে লাগা আমি মনে পারবো করব, মানে আমার এরকম চিন্তাধারা। কিন্তু
একটা কথা আছে, যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। শুনেন, আপনার ইচ্ছাতে সমস্যা আছে, আপনি কিছু মনে করেন না, আপনার মনের ইচ্ছা যদি সঠিক থাকত, আপনার মনের ইচ্ছা যদি তীব্র হইত, মানে আপনার আর ভালো লাগতেছে না এই রাস্তায়, আপনার ২৫ বছর বয়স, আল্লাহ আপনার দুইটা হাত এখনো শক্তি সামর্থ্য রাখছে, দুইটা পা আছে, শরীরের শক্তি আছে,
আপনারই তো সময় এখন
সৎপথে আসার।
আপনি এখন না আসতে পারলে আপনি যে রাস্তায় চলতেছেন উল্টাপাল্টা করে যদি আপনার একটা শরীরের কোনো ক্ষতি হয় আপনি কবে আসবেন? আপনি আসতেই পারবেন
যে কোনো সময়
হতে পারে না।
কালকে যদি
আপনার পুরা গল্পে আমি কোনো ইন্টারাপ্ট করি নাই, কারণ আমি জানি যে আপনি ইন্টারাপ্ট করতে গেলে গল্পটা অন্যদিকে চলে যাবে। আমি শুধু আপনার গল্পটা শুনছিলাম। আমি শুধু একটা কথাই আপনাকে লাস্টে এসে বলতে চাই, আপনার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে আপনার পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। আপনার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে আজকে যে সম্মান আপনি পাচ্ছেন মানুষের কাছ থেকে, আপনি সৎপথে চলতে ধরলে সবাই হয়তো হাসি ঠাট্টা করবে, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যদি সৎপথে স্টিক থাকেন আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর এর চেয়ে দশ গুণ বেশি সম্মান আপনি মানুষের কাছে পাবেন। কিন্তু এই সম্মান যেটা আপনার কাছে আছে সেটা একসময় হারাই যাবে, তখন আপনার কোনো পথ থাকবে না। এখন আপনার হয়তো পথ আছে। আমরা শুধু আমাদের জায়গাটা থেকে আজকে আমাদের লিসনারদেরকে শেষে যে কথাটা বলতে চাই, আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে রেসপেক্টের জায়গাটা এরকম করে ফেলেছি, সম্মানের জায়গাটা এরকম করে ফেলেছি, সত্যি সত্যি যার পকেটে পয়সা আছে তাকে আমরা রেসপেক্ট করি। আমি এমনও শুনেছি গ্রাম বাংলায় বা আঞ্চলিক জায়গাতে, মানে যে জায়গাগুলোতে হয়, ছেলে কোথায় কাজ করে, ছেলে গভর্নমেন্টের অমুক অফিসে কাজ করে, মোটামুটি বোঝা গেল ফোর্থ ক্লাস অফিসার, চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু ছেলের উপরি আছে। উপরি বোঝেন কি? উপরি বোঝেন কি? উপরি মানে হচ্ছে ঘুষ। এই ঘুষটা আছে, এটাও তার একটা ক্রেডিট, এবং এই জায়গাটা থেকে মেয়েকে বিয়ে দেওয়া যায়। মানে আমাদের সামাজিকতার চিন্তা ভাবনা কতটা ন্যারো। একটা মানুষকে আমরা সম্মান করি কি দেখে, একটা মানুষকে সম্মান করি ওর পেছনে কতটা ক্ষমতা আছে সেটা দেখে, সেই ক্ষমতা কোথা থেকে আসতেছে, সেই ক্ষমতা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখি না। সম্মান যাকে আসলে করা উচিত তাকে না করে আমরা সম্মান করছি এমন সব মানুষকে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম বাধ্য হচ্ছে সেই দিকে যাওয়ার জন্য। সো রেসপেক্ট দ্যাট পিপল হু রিয়েলি ডিজার্ভ। ওই একজন রিক্সাওয়ালা যে সৎপথে কামায়, যে দশ টাকার জন্য আপনার সঙ্গে ঝগড়া করে, যে বিশ টাকার জন্য মারামারি করে, ওর আসলে হক আছে সম্মান পাওয়ার। কিন্তু বাকি আর যারা পয়সা কামায় তারা সম্মান পাওয়ার জন্য আদৌ উপযুক্ত কিনা এটা একটু চিন্তা ভাবনা করেই বোধহয় সম্মানটা করা উচিত। যদি এই সেন্সটাই সোসাইটির হইত তাহলে এই ছেলেটার ভালো পথে যেতে কোনো সমস্যা হতো না। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে থেকে ডক্টর তাজুল ইসলামের কথা শুনব। ডক্টর তাজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি তুফান। তুফানের কাহিনীটা তত মানে অপরাধ বড় ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তবে এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় যে তাদের পারিবারিক একটা বড় গোষ্ঠী আছে, তারা বেশ প্রভাবশালী এবং প্রতাপশালী ছিল এবং সে এলাকায় এখনো তাদের প্রতাপ আছে, কিন্তু আর্থিক দিক থেকে তারা কত ভালো অবস্থা নেই সেজন্য সে বেশি লেখাপড়া করতে পারে। এখন দুটা জিনিস, এক হচ্ছে যে একদিকে পারিবারিক গর্ব গৌরব আর অন্যদিকে আর্থিক স্বাস্থ্যতা, এই দুটার মধ্যে অনেক সময়ই গ্যাপ হয়ে যায়। যখন গ্যাপ হয়ে যায় তখন কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয় এবং তাদের ভিতরে ইকোলজিক্যাল কিছু ডিস্টার্বেন্স হচ্ছে। যে আমরা জানলাম যে সেই এলাকার ভিতরে তারা আধিপত্য তৈরি করতেছে এবং ইরানিরা অনেক জায়গায় মারামারিও করে, কিছু রাজনীতিক লোকের সঙ্গে তার পরিচিতি এবং সেই কারণে সেখানে তার একটা তাপত আছে যে ইয়াং জেনারেশনের কাজে সামাজিক কিছু কাজও লেগে থাকে, ওটা কিন্তু ভালো দিক। আবার যেহেতু তারা মারামারি করে এবং বিভিন্ন রকমের বিনম্বরী কাজে ব্যস্ত আছে এবং সেদিক থেকে টাকা কামাচ্ছে, সেই জন্য এলাকার মুরব্বীরা তাদেরকে পছন্দ করেন, এটা খুব স্বাভাবিক। এখন সে হয়তো বুঝতে পারতেছে যা তার বক্তৃতা বোঝা গেল যে সে কিন্তু সেটা বর্ডার এলাকা, সে কিন্তু নিজেই নেশায় জড়িত, অর্থাৎ এলাকা যারা সুবিধাবাদী বা পথপাইকের লোক আছে তারা দোকানকে ব্যবহার করে, সব দোকানের মতো লোকদেরকে ব্যবহার করে, নেশা হোক, নেশার ব্যবসা হোক বা অন্যান্য মানে মাস্টারের কাজে তারা ব্যবসা ব্যবহার করে তাদেরকে, কিন্তু তারা কিন্তু পায় সামান্য কিছু টাকা, ওই টাকা দিয়ে তাদের ভালো উপার্জন হয় না, অথচ তাদেরকে বকাতে অপরাধী বা খারাপ পথে যাত্রী সবাই চিহ্নিত করে রাখে। দোকানে সেরকম হয়ে রয়েছে, সে না পাচ্ছে একটা সৎ এবং ভালো উপার্জনের দেখা যাইছে, আবার খারাপ পথে গিয়েও তাকে সে খুব বেশি উপার্জন করতে পারেনি, এমনকি সে এখন রিক্সা বা মানে মোটর কাজও সে করতে পারে না, তার পারিবারিক মর্যাদা আছে, এগুলি হচ্ছে এক ধরনের মানসিক সংকট বা জটিলতা। আর তুফানকে বুঝতে হবে আমার পরিবারে কি সম্পদ আছে বা প্রভাব আছে সেটা বড় কথা নয়, আমাকে আমার পরিশ্রম দিয়ে আমি যতটুকু করতে পারি বা আমার লেখাপড়া যদি করতে না পারি আমি শ্রম দিয়ে আমি যতটুকু পারি সেই সৎভাবে উপার্জনটাই হচ্ছে সত্যিকার উপার্জন, এবং সেটা কোনো ঝুঁকি নাই, সেটা পাপ নাই, অন্যায় নাই, এবং সেটার জন্য মানুষের বদনামও পুরাইতে হয় না বা আইন প্রশাসনের কাছেও দিতে থাকতে হয় না। তাই সৎ পথ হচ্ছে ব্যাট পথ, অনেকে ব্যাট বলি সেই কথা মনে করে সে সৎপথে আসুক। রিক্সা চালানো ওই যে পারিবারিক মর্যাদা অথবা কেউ তাকে দেয় না, এই সমস্ত উচিলাটা আসলে খুব বড় ধরনের উচিলা আমাদের মনে হচ্ছে না। সে তার যে যে কাজ পায় সেই কাজে সে করবে, সেই কাজের মধ্যে অমর্যাদা কিছু নেই, সে তাকে দিতে হবে। সুফানের মতন আরো যারা আছেন যারা মানে শর্টকাট পথায় টাকা কামাতে চাচ্ছেন, হ্যাঁ লেখাপড়া তখন ভালো নেই, আমি এত লাখ লাখ টাকা কেমনে কামাবো, তাই আমি নেশা ব্যবসা করি বা অন্যান্য মাস্তানি করি, এইভাবে যারা টাকা কামাতে চায় তারা কিন্তু শেষ পর্যন্ত সুফানের মতো নেই, তেমন কিছু তাদের জীবনে অর্জন হয় না, তারা সবকিছু হারায়। আমরা আশা করি তুফান যতটুকুই খারাপ পর্যায়ে গেছে সেই পর্যায়ে থেকে চলে এসে সে তার শ্রম এবং চেষ্টা দিয়ে যতটুকু স্বাধীন উপার্জন করতে পারবে, সব উপার্জন করতে পারবে সেই চেষ্টা করবে, সেভাবে সে জীবনযাপন করবে এবং সবার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো জেবিএসবি অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বারবারই বলি, আবার বলছি, বলতেই থাকব, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সবাই মিলে সুন্দর করে বাঁচি। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.